Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
যেভাবে ঘটনাটি লেখা আছে আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। আমি শোয়েব বাশার। আমি এর আগেও ভূত গল্পে ঘটনা শেয়ার করেছিলাম। আমার আজকের পাঠানো ঘটনাটি আশা করি সবারই ভালো লাগবে। এবার মূল ঘটনায় যাই। আব্বুর চাকরিটা চলে গিয়েছিল হঠাৎ করেই। আমরা তখন বেশ ছোট। আমি আর আমার ছোট বোন রিমু দুজনেই স্কুলে পড়ি। মা পুরোদস্তুর গৃহিণী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা। সে সময় জিনিসপত্রের দামও বাড়ছিল হুহু করে। আমাদের চারজনের সংসার চালাতে বাবাকে বেশ হিমশিম খেতে হচ্ছিল। বাবা ব্যাংকের সেভিংস ভাঙলেন, কিন্তু তা দিয়ে আর কতদিনই বা চলবে? একটা চাকরি না পেলে সেই বাজারে একটা সংসার চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। বাবা পাগলের মতো চাকরির চেষ্টা করছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। বাবা তখন বেশ পাল্টে গেছেন আগের থেকে। তার মেজাজ সবসময় খিটমিটে থাকে। কারণে অকারণে আমাদেরকে খুব বকাঝকা করেন। যে আব্বু আম্মুকে সারা জীবনে আমরা কখনো ঝগড়া করতে দেখিনি, তারা তখন প্রত্যেক দিন ঝগড়া করতেন। আমাদের খুব খারাপ লাগত। মাকে দেখতাম মাঝে মাঝে চুপি চুপি কাঁদতেন। বাড়ির পরিবেশ দিনকে দিন অশান্ত হয়ে উঠছিল। সে সময় একদিন আব্বু বাড়ি এসে বললেন বাড়ি ছেড়ে দিতে হবে। এমন একটা কিছু যে হবে আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। 2005 সাল তখন মিরপুরের 7,500 ভাড়ার ফ্ল্যাটটা একটা আয় রোজগারহীন পরিবারের জন্য একদম বিলাসিতা। অথচ সেই ফ্ল্যাট, সেই মিরপুর নিয়ে আমাদের কতই না স্মৃতি। আমরা জন্মেছি সেখানে, বড় হয়েছি সেখানে, সবকিছু ছেড়ে ছুড়ে একদিন চলে যেতে হলো। আমি আর রিমু কাঁদছিলাম, মাও চোখ মুচ্ছিলেন। অথচ বাবা ছিলেন নির্বিকার। ওনার মুখ দেখে মনের অবস্থা একটুও বুঝতে পারছিলাম না আমরা। কিন্তু তার মনে কি কোনো কষ্ট জমা হয়নি সেদিন? বাবাদের এত কঠিন হতে হয় কেন? আমাদের নতুন ঠিকানা হলো টঙ্গী। সেখানে ছোটখাটো একটা বাড়িতে উঠলাম আমরা। বাবা সেখানে একটা চাকরি পেয়েছিলেন, বেতন বেশি নয়, কোন রকম কায়ক্লেশে চলা যায় আর কি। আমি আর রিমু সেখানে নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম। আমাদের নতুন জীবন শুরু হলো, সে জীবন দরিদ্র। সে সময়টায় আমি ক্লাস 6 উঠেছি, আমার ছোট বোন রিমু ক্লাস 3। ওখানে স্কুলে ভর্তি হয়ে নতুন বন্ধু বানাতে আমার খুব সমস্যা হচ্ছিল। আমিও তখন একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম, কারোর সাথে মিশতাম না, কথা বলতাম না। ক্লাস শেষে একেবারে বাসায় চলে আসতাম। ওই সময় সবাই স্কুল ছুটির পর কোচিং করতে যেত। আমার পক্ষে তা সম্ভব ছিল না। যতটুকু পড়তাম নিজে নিজেই পড়তাম। রিমুকে আম্মু পড়াতো। সারাদিন চাকরির পর আব্বু যেতেন টিউশনি করতে। ফিরতে ফিরতে রাত্রি 10-11 বেজে যেত। আমাদের দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। এরই মধ্যে একটা ভয়ের ব্যাপার ঘটতে শুরু করলো। রিমু কাকে যেন দেখতে পাচ্ছিল বাড়িতে। আমাদের বাড়িটা ছিল 2 আমরা আসার আগে বাড়িটা অনেকদিন খালি পড়েছিল। আশপাশের ভাড়াটিয়ারা বলতেন এই বাড়ির আগের ভাড়াটিয়ারা নাকি অনেক উল্টোপাল্টা জিনিস দেখতেন, তাই বাড়ি ছেড়ে চলে যান। এরপর কোনো ভাড়াটিয়া সহজে উঠতে চাইতেন না এ বাসায়। বাড়িওয়ালা ভাড়া কমিয়েও এই বাড়ি ভাড়া দিতে পারছিলাম না। ব্যাপারটা হয়তো সত্যি, কারণ আশপাশের সব বাসার চেয়ে আমাদের বাসার ভাড়া অনেক কম ছিল। এসব শোনার পর আম্মা একদিন বলেছিলেন আব্বুকে বাসায় মিলাদ পড়িয়ে রাখতে। আব্বু উত্তর দিয়েছিলেন সময় নেই। সময় আসলে ছিল না, আব্বু সারাদিন তো ব্যস্তই থাকতেন, শুক্রবার দিনটাও তাকে বাড়ির বাইরে থাকতে হতো। তবে আরও একটা কারণ ছিল মিলাদ না পড়ানোর, টাকা ছিল না। সংসারের সব খরচ যখন পাই টু পাই হিসেব করে করা হতো, মিলাদের জন্য টাকা বরাদ্দ করা সম্ভব হয়নি তখন। এর কিছুদিন পরেই আমাদের বাসায় সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটা শুরু হয়। প্রথম যেদিন ঘটনাটি ঘটল সেদিন ছিল মঙ্গলবার, পরদিন স্কুল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো মাঝরাতে, দেখলাম আমার পাশে রিমু নেই। আমাদের বাসায় দুটো রুম, এক রুমে আমি আর রিমু, আরেক রুমে আব্বু আম্মু থাকতেন। রিমু ছিল ভীতু স্বভাবের, রাতে বাথরুম লাগলেও সে আমাকে উঠিয়ে সঙ্গে করে নিয়ে যেত। ওকে বিছানায় না দেখে তাই একটু খটকা লাগলো। আমি রুমের বাইরে বেরোলাম ওকে খুঁজতে। আমাদের রুমের বাইরে ছোট্ট একটা জায়গা, এটাকেই আমরা ড্রয়িং রুম বানিয়েছিলাম। রুম থেকে বের হয়ে দেখি রিমু ওখানে চুপচাপ হাঁটু গেড়ে বসে আছে, ওর দৃষ্টি ঘরের অন্ধকার কোণটার দিকে। আমি ওর সামনে গিয়ে ফিসফিস করে বললাম, রিমু ওদিকে তাকিয়ে কি দেখছিস? রিমু আমাকে দেখে ভয় কাঁদো কাঁদো হয়ে বলল, ভাইয়া ওখানে কি যেন আছে। আমি অন্ধকার কোণটার দিকে তাকালাম, কেন জানি না ঘরের অন্য অন্ধকার কোণ থেকেও ও জায়গাটা আরো বেশি অন্ধকার লাগছিল। রিমুর বলার ধরনটাও এমন ছিল যে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় চিৎকার করে ডাকলাম আব্বু আম্মুকে। আব্বু রুম থেকে বেরিয়ে রাগি গলায় বললেন, কি হয়েছে? আমি বললাম, রিমু ওখানে কাকে যেন দেখতে পেয়েছে। আব্বু প্রচন্ড জোরে একটা ধমক দিয়ে বললেন, রাতে উঠে ফাইজলামি শুরু করছিস, যা এখনই ঘুমাতে যা। আমার আর রিমুর মুখ দিয়ে একটাও কথা বেরোলো না, আর ঘুমাতে চলে এলাম। সকালে উঠে আমি রিমুকে জিজ্ঞেস করলাম, তুই ওখানে কি দেখেছিলি রাতে? রিমু আমাকে অবাক করে দিয়ে বলল, মনে নাই। রিমু খুব ভালো ছাত্রী ছিল, আগের স্কুলে মোটামুটি 1-3 মধ্যেও রোল থাকত। নতুন স্কুলেও প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে ওর টিচারদের নজরে পড়ে গিয়েছিল। ও পড়ালেখায় আমার চেয়েতে খুব মনোযোগী ছিল। আমি পড়ার মাঝে হাবিজাবি জিনিস চিন্তা করলেও ওকে দেখতাম এক মনে পড়তে, আমরা একসাথেই পড়তাম। একদিন পড়তে পড়তে দেখি ও পড়া থামিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে? ও বলল, ওখানে এক মহিলা দাঁড়িয়ে আমাকে ডাকছিল। আমি একটু অবাক হলাম, কাউকেই তো দেখিনি, নাকি হাবিজাবি চিন্তার মাঝেই কেউ আসছিল, খেয়াল করিনি। মা আমাদের নাস্তা নিয়ে ঘরে এলেন। আমি জিজ্ঞেস করলাম, মা কেউ এসেছিল? মা বললেন, হ্যাঁ তোর সায়লা আন্টি এসেছিল। সায়লা আন্টি আমাদের পাশের বাসায় থাকেন, রিমু তো ওনাকে চেনেন, তাহলে কেবল মহিলা বলল কেন? সেই রাতে কেমন একটা হাসির শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখি রিমু ঘুমের মধ্যে হাসছে, চারদিক নীরব নিস্তব্ধ অন্ধকার, এর মাঝে একটা বাচ্চার হাসি যে কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি বোঝাতে পারবো না। রিমু আগে কখনো এমন করেনি। তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে বললাম, তুই হাসছিস কেন? ওর ঘুম পুরোপুরি কাটেনি, ও ঘুম জড়ানো গলায় বলল, উনি অনেক মজার গল্প বলছে। উনি কে? রিমু জবাব দিল না, ওর হাসি থেমে গেছে, ঘুমে তলিয়ে গেছে সে। আমার খুব অদ্ভুত লাগছিল ব্যাপারগুলো। একদিন মাকে বললাম সব কথা। মা কথাগুলো পাত্তা না দিয়ে বলল, বাচ্চার ওরকম করেই। আমি মাকে বোঝাতে পারলাম না, রিমু আগে কখনো এমন করেনি, ইদানিং কেবল এই ব্যাপারগুলো ঘটছে। কিছুদিন পর আম্মু এক রাতে ঘুম থেকে উঠেছেন, বাথরুম সেরে এসে পানি খাবার সময় তিনি টের পেলেন আমাদের রুম থেকে ফিসফিস কথা বলার আওয়াজ। তখন রাত 2 বাজে। আম্মু ভাবলেন আমরা দুজন রাত জেগে গল্প করছি। বেশ রাগ নিয়েই তিনি আমাদের রুমে এলেন আমাদের ডাকতে। আমাদের পুরো বাড়িতে শুধু ড্রয়িং রুমে একটা ডিম লাইট জ্বলত। তার আবছা আলো বাদে পুরো বাড়িতে আর কোনো আলো ছিল না। ডিম লাইটের সেই আবছা আলোয় তিনি দেখলেন দিমু বিছানার উপর বসে জানালার দিকে তাকিয়ে কারো সাথে কথা বলছে। আম্মু বেশ ভড়কে গেলেন, চিৎকার করে বললেন, এই রিমু তুই কি করছিস? রিমু জানলা থেকে চোখ সরিয়ে আম্মুর দিকে তাকালো। ওকে দেখে মনে হলো কেমন একটা ঘোরের মধ্যে আছে। আম্মু আবার জিজ্ঞেস করলো, এই রিমু কথা বলছিস কার সাথে? রিমু কোনো উত্তর দিল না, শুয়ে পড়ল চুপচাপ। মা ওর কাছে এসে দেখলেন রিমু অঘরে ঘুমাচ্ছে। আম্মু সেদিন বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন, সারা রাত তিনি ঘুমাতে পারেননি। আমার কথাগুলোও সেদিন গুরুত্ব পেয়েছিল তার কাছে। মা ভেবেছিলেন এই হুট করে নতুন জায়গায় আসা, নতুন স্কুল, নতুন পরিবেশ, বাবার আচরণের পরিবর্তন, এসব কিছু তার ছোট্ট মেয়েটার মনে খুব চাপ তৈরি করেছে। এই চাপ মেয়েটা নিতে পারছে না, তাই এমন অস্বাভাবিক কাজ করা শুরু করেছে। তিনি ঠিক করলেন এ ব্যাপারে বাবার সাথে পরদিনই কথা বলবেন, এ ব্যাপারগুলো এমন হেলায় ছেড়ে দেওয়া ঠিক না। কিন্তু মা একটা জিনিস বুঝতে পারেননি, সে রাতে শুধু রিমু না আমিও জেগেছিলাম। রিমুর কথা শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল। রিমুর কথা হয়েছিল জানলার দিকে তাকিয়ে, তাই আমার চোখও চলে গিয়েছিল জানালায়। মা ওটাকে জানালায় দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। আমাদের বাড়িটা তিনতলার ওপর, জানালার ওপাশ থেকে কেউ মুখ দেখাতে চাইলে তাকে নিচের তলার জানালার সানসেটের উপর দাঁড়াতে হয়। কিন্তু আমাদের নিচের তলার জানালায় কোনো সানসেট ছিল না, সুতরাং কাউকে যদি আমাদের জানালার পাশে দাঁড়াতেই হয় তবে তাকে দাঁড়াতে হবে শূন্যের ওপর, বাতাসে ভাসতে ভাসতে, যেটা একদমই সম্ভব নয়। অথচ সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে আমি একটা মুখ দেখতে পেয়েছিলাম জানালার ওপাশে, ভীষণ ভয়ঙ্কর একটা মুখ। মা পরদিন বাবাকে রিমুর কথা বলতে পারলেন না, বাবা শুনতেই চাইলেন না, কেবল চিৎকার করে বলতে লাগলেন, তাহলে তুমি বলতে চাও আমার মেয়ে পাগল? মাও ভীষণ রেগে গিয়ে বললেন, তা বলবো কেন, আমি বলতে চাইছি রিমু আমাদের এখনকার অবস্থা সহ্য করতে পারছে না, ওকে আমাদের দুজনেরই সাপোর্ট দেওয়া দরকার। কিসের সাপোর্ট? সোজা কথায় বলো, আমাদের টাকা পয়সা নাই দেখে তোমাদের খুব কষ্ট হচ্ছে। বাবার ইনকাম যে কমে গেছে এই নিয়ে বাবা প্রচন্ড ইনসিকিউরিটিতে ভুগতেন। কেউ তার মন মতো কথা না বললেই বাবা ভাবতেন তার ইনকাম নিয়ে খোটা দেওয়া হচ্ছে। আমরা সেজন্য বাবার সাথে কথা বলার সময় বেশ হিসেব করেই বলতাম। বাবার এই উল্টোপাল্টা কথা শুনে মা তাকে আর কিচ্ছু বললেন না। আমি মাঝখানে একবার আম্মুকে আমার সেই রাতে দেখা মুখটার কথা বলতে গিয়েছিলাম। আম্মু রেগে গিয়ে বললেন, তোর আব্বুকে বল যে যা। আমার কথাটাও না বলাই রয়ে গেল। রিমুকে জিজ্ঞেস করে কোনো লাভ হলো না, রাতের কথা তার মনে থাকে না। সেই রাতের পর বেশ কিছুদিন সব ঠিক ছিল, অস্বাভাবিক কিচ্ছু আর হয়নি। এরপর এক রাতে রিমু আমার ঘুম ভাঙিয়ে বলল, ভাইয়া আমার খুব ভয় লাগছে। আমি ঘুম ঘুম চোখে বিরক্ত মুখে বললাম, আমাদের এতদিন ভয় দেখিয়ে এখন তোর নিজের ভয় লাগছে, ঘুমা। আমার ধমক শুনে রিমু কিন্তু থামল না, একইভাবে ভয় পাওয়া গলায় বলল, ভাইয়া দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। আমার ঘুম ছুটে গেল, তাকিয়ে দেখি সত্যি তাই। ড্রয়িং রুমে কমলা রঙের যে ডিম লাইট জ্বলছিল তার আলোয় একজন মহিলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আলোর বিপরীতে দাঁড়িয়ে ছিলেন বলে তার মুখটা ছায়ায় ঢাকা ছিল, দেখতে পারছিলাম না। আমরা দুজনে চিৎকার করে উঠলাম, মহিলাটির তখনই সরে যাওয়ার কথা, কিন্তু সে সরল না। তীব্র আতঙ্ক নিয়ে আমরা দেখলাম সে ছুটে আসছে আমাদের দিকে। সে সময়েই দরজায় আরেকজনের অবয়ব দেখলাম আমরা। আম্মু আমাদের চিৎকার শুনে এসেছেন, কিন্তু লাভ কি? তিনি কি ওই মহিলাকে দেখতে পারবেন, নাকি সেদিনের মতো মহিলাটি আর অদেখা রয়ে যাবে? মহিলাটি রিমুর দিকে বিছানার সাইডে দাঁড়িয়েছেন। হঠাৎ করে সে রিমুর এক হাত চেপে ধরল। রিমু চিৎকার করে উঠল, সাথে আম্মুর আর্তনাদ শোনা গেল, কে কে ওখানে? মা তাড়াতাড়ি রুমে ঢুকে রুমের লাইট জ্বালিয়ে দিলেন। আমরা দেখলাম মহিলাটি নেই, যেন বাতাসে মিলিয়ে গেছেন ধোয়ার মতো। আম্মু তেমনই ভয় পাওয়া গলায় বলতে লাগলেন, কে কে ছিল ওখানে, কোথায় গেল? আমি বুঝলাম এবার মহিলাটিও দেখা দিয়েছেন মাকে, কিন্তু সে কে, তার কোনো উত্তর কি আছে আমাদের কাছে? সে রাতে আরও একটা বাজে ঘটনা ঘটল। মা আব্বাকে ঘুম থেকে উঠিয়েছিলেন ঘটনাটা বলার জন্য, না ওঠালেই ভালো করতেন। বাবা প্রচণ্ড রেগে গেলেন ঘটনাটা শুনে, চিৎকার করে বলতে লাগলেন, আমাদের সবার মাথাই খারাপ হয়ে গেছে। আব্বু আম্মুর মাঝে সেরাতে খুব বাজে একটা ঝগড়া হয়ে গেল। আম্মু বললেন আমাদের নিয়ে তিনি চলে যাবেন অন্য জায়গায়। আম্মু আমাদের নিয়ে অন্য জায়গায় চলে গেলেন না ঠিকই, তবে বাড়ির পরিবেশ শান্তও হলো না। আব্বু আম্মুর মাঝে কথা একদমই বন্ধ হয়ে গেল। বাবা সকালে বাইরে যান, রাতে বাড়িতে ফেরেন। মা ভাত বেড়ে রাখেন, বাবা ভাত খেয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়েন। সে সময়টায় মা থাকেন আমাদের সাথে। বাবা ঘুমানোর অনেকক্ষণ পর মা যান বাবার পাশে ঘুমাতে। বাবা মার মাঝে এতটা দূরত্ব আমরা কখনো দেখিনি। আমাদের প্রচণ্ড খারাপ লাগতো তখন, মনে হতো আমরা এক অন্ধকার জগতে চলে এসেছি, তার থেকে আলোয় যাওয়ার পথ হয়তো আর নেই। এর মধ্যেই একদিন একজন মহিলা এলেন আমাদের বাড়িতে, তাকে আমরা চিনি না। সেদিন ছিল শুক্রবার, বাবা গিয়েছিলেন টিউশনিতে। মা মহিলাটিকে ঘরে এনে বসিয়ে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। মহিলাটি বললেন, চেনার কথা নয়, আমি আপনার আগে এ বাড়িতে ভাড়া থাকতাম। মা ওনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এলেন। খেতে খেতে তিনি বললেন, আপনাদের পাশের বাড়ির শায়লা আপার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তাই একটু দেখতে এসেছিলাম তাকে। তার সাথে দেখা করার পর মনে হলো আপনার সাথে দেখা করে যাই, মনে হলো আপনাকে ব্যাপারটা জানানো দরকার। কি ব্যাপার? আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। আপনি কি বাড়িতে কোনো ভূতুরে ব্যাপার লক্ষ্য করেছেন এই কয়দিনে? মা কোনো রকম রাগঢাক না করেই বললেন, হ্যাঁ, অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে, এজন্য খুব অশান্তিতে আছি আমরা। আন্টি বললেন, দেখেন এসব ব্যাপার কাউকে বলাও যায় না, কেউ বিশ্বাসও করে না, কিন্তু নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস কি করে করি। কি হয়েছে বলুন তো প্লিজ। আন্টিটি তখন এক ভয়ঙ্কর গল্প শোনালেন। এ বাড়িতে প্রথম যে ভাড়াটিয়া ছিলেন তার ছিল দুই মেয়ে। একদিন রাস্তা পার হতে গিয়ে দুই মেয়েই বাস চাপায় মারা যান। মহিলাটির আর কেউ ছিল না। তার স্বামী মারা গিয়েছিলেন আরো এক বছর আগে। পরিবারেও হয়তো তেমন কেউ ছিল না। মহিলাটি একদম পাগলের মতো হয়ে গেলেন দুই মেয়েকে হারিয়ে। সারাদিন বাসায় থেকে কান্নাকাটি করতেন, আশেপাশের সবাই সান্ত্বনা দিত তাকে। কিন্তু যখন দেখতে পেল মহিলাটির দুঃখ বিলাপ কমছেই না, উল্টো বাড়ছেই দিনে দিনে, তখন তারাও তার কাছে আসা কমিয়ে দিলেন। কয়দিনই বা একজনকে সান্ত্বনা দেওয়া যায়? তবুও এর মধ্যে বেশ কয়েকজন মহিলাটির বাড়ির ঠিকানা নিয়ে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কেউ রাজি হয়নি তাকে ফিরিয়ে নিতে। শেষমেশ মহিলাটি একাই এখানে থাকা শুরু করেন। মহিলাটির কোনো আয় রোজগার ছিল না, পড়ালেখাও বেশি ছিল না। আশপাশের সবাই মিলে তাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল, তা দিয়েই হালকা পাতলা দর্জির কাজ করে তিনি দিন কাটাচ্ছিলেন। এর মধ্যেই তিনি একদিন বলতে শুরু করলেন তার মৃত দুই মেয়ে তার কাছে ফিরে এসেছে। প্রথমে লোকজন ভেবেছিল মেয়েদের শোকে মহিলার হয়তো নতুন কোনো পাগলামি শুরু হয়েছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরই অদ্ভুত কিছু ব্যাপার চোখে পড়ল সবার। মহিলাটির বাড়ির ভেতর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ পাওয়া যায়। সন্ধ্যায় সব বাসায় আলো জ্বললেও মহিলাটির বাড়িতে আলো জ্বলে না। পুরো রাত তিনি অন্ধকারে থাকেন। মহিলার নিচের তলায় যারা থাকেন তারা মাঝরাতে উপরের তলায় কারো দৌড়াদৌড়ির আওয়াজ পান। মহিলাটির পাশের বাসার লোকজন একদিন মহিলাটির বাড়িতে যান কোনো কাজে, গিয়ে দেখেন বাড়ির মেঝে আর দেয়াল জুড়ে অদ্ভুত অদ্ভুত সব আলপনা আর নকশা কাটা। মহিলাটি কালো জাদুর চর্চা করছেন। কথাটা ছড়িয়ে পড়তে একটুও সময় লাগলো না, বাড়িওয়ালা এসে মহিলাটিকে শাসিয়ে গেলেন, আগামীকালকের মধ্যেই বাড়ি ছাড়তে হবে। সে রাতে ভয়ানক এক চিৎকারে সবার ঘুম ভাঙল। চিৎকার এসেছে মহিলার বাসা থেকে। সবাই গিয়ে অনেকক্ষণ দরজা ধাক্কালো, ডাকাডাকি করলো, কিন্তু মহিলাটি দরজা খুললেন না। শেষমেশ দরজা ভাঙা হল। সেখানে যারা যারা ছিলেন প্রচণ্ড ভয় নিয়ে দেখলেন মহিলাটি মেঝেতে পড়ে আছেন, মৃত। তার চোখটি খোলা, মুখটি খোলা, প্রচণ্ড এক যন্ত্রণার ছবি ফুটে উঠেছে মুখে। মুখটা এতটাই খোলা যে চোয়ালের হার ভেঙে পড়েছে তার সাথে। তিনি কেন মারা গিয়েছিলেন কেউ জানতে পারেনি। বাড়িটি খালি পড়েছিল অনেকদিন। এরপর সময়ের সাথে সাথে সেই ভয়ানক ঘটনাটাও সবার মনে ফিকে হয়ে এলো। বাড়িটাতেও নতুন ভাড়াটিয়া এলো। সেই ভাড়াটিয়ার পরিবারে একটা মেয়ে ছিল, ছোট্ট ফুটফুটে মিষ্টি একটা মেয়ে। সেই মেয়ে এখানে আসার কয়েকদিন পর থেকে হঠাৎ ভয় পেতে শুরু করল। সে বলতো সে জুজু বুড়িকে দেখতে পায়, সেই বুড়ি তাকে কোথাও নিয়ে যেতে চায়। তার বাবা মা মেয়ের কথা প্রথমে গুরুত্ব দিত না, ভাবত ছোট মানুষ হয়তো নিজের বানানো কোনো ভূতের গল্প বলছে। তাদের ভুল ভাঙল যেদিন মেয়েটাকে মৃত অবস্থায় পাওয়া গেল বাড়িতে। রাতে সবাই ঠিকঠাক ঘুমিয়েছিল, সকালে উঠে তার মেয়েকে বিছানায় পায়নি তারা। খুঁজতে খুঁজতে সেই ড্রয়িং রুমেই মেয়েটাকে ওরা দেখতে পায়। মেয়েটা ওই কোণটার দিকে তাকিয়ে মেঝেতে পড়েছিল। যতক্ষণে ওর বাবা মা ওকে দেখতে পায় ততক্ষণে সব শেষ। আন্টির গল্পের এই অংশটুকু শুনে আমি খুব ভয় পেয়েছিলাম। আমাদের ড্রয়িং রুমের যে কোণটার কথা আন্টি বললেন সেটাকে আমি খুব ভালো করে চিনি। প্রথম রাতে রিমু এই কোণটাতেই কাউকে দেখে ভয় পেয়েছিল খুব। আব্বু যদি একটা দিনের জন্যও আগের মতো হয়ে যেতেন, আগের মতো সেই খোলামেলা হাসি খুশি মানুষটি, তবে হয়তো আমাদের পরিস্থিতিটুকু এতটা ঘোলাটে হয়ে উঠত না। আম্মু আব্বুকে বলতেন এই বাড়ির ভুতুরে কাহিনী। আব্বু সেদিনই আমাদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেন। সেই অভিশপ্ত ভয়ানক ঘটনাগুলো থেকে আমরাও চিরতরে মুক্তি পেতাম। কিন্তু অবস্থাটা সেরকম ছিল না। বাবার ইনসিকিউরিটি আর তার সাথে ঝগড়ার জন্য আম্মু বাবাকে আন্টির কথাগুলো বলতে পারলেন না। এর বদলে আম্মু ইদ্রিস নানাকে খবর দিলেন। ইদ্রিস নানা ছিলেন আম্মুর ছোট চাচা, অত্যন্ত জ্ঞানী মানুষ, অনেক কিতাব পড়া ছিল তার। যে কোনো সমাবেশে তার বক্তব্য সবাই খুব মনোযোগ দিয়ে শুনত। অনেক হোমরা চোমরা লোকদের সাথেই তার যোগাযোগ ছিল, অথচ তার মনে কোনো অহংকারই ছিল না। সবসময় আমাদের খোঁজ খবর নিতেন, মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতেও আসতেন। ইদ্রিস নানা যেদিন আমাদের বাড়িতে এলেন সেদিন ছিল শুক্রবার দুপুরবেলা। জুম্মার নামাজের পর তিনি আমাদের বাড়িতে এলেন। বাবা সেদিন বাড়িতেই ছিলেন। বাবাকে বলা হয়েছিল নানা কেবল আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন, কেন যে এসেছেন তার আসল কারণটা তাকে বলা হয়নি। নানা এর আগে আমাদের সেই বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই তিনি বললেন মনটা কেমন যেন খারাপ হয়ে গেল, এমনটা তো হয় না, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে এই বাসায়? মা তখন আমাদের নানাকে সব কথাই বললেন। বাবাও চুপ শুনলেন সব আমাদের সাথে বসে। নানা সব কথা শুনে বললেন তোমরা কাজটা ঠিক করনি, আরো আগেই তোমাদের এ বাসা ছেড়ে দেবার দরকার ছিল। আমি আমার সারা জীবনে আরো অনেক অলৌকিক ঘটনা দেখেছি সত্যি, কিন্তু এত বড় ধরনের ঘটনা কোথাও দেখিনি। তোমরা কি আজকেই এই বাড়িটা ছাড়তে পারবে? মা তাকালেন বাবার দিকে। বাবা একটু ইতস্তত করে বললেন একটা বাড়ি পছন্দ হয়েছে কিন্তু ওই বাড়িটা খালি হতে আরো 15 দিন লাগবে, এখন মাসের মাঝামাঝি, তো এজন্য কোনো খালি বাসাও পাওয়া যাচ্ছে না। নানা বললেন ঠিক আছে, আরো 15 দিন তোমাদের এর বাসায় থাকতে হবে। এ 15 দিনে কি ঘটে যেতে পারে বলা যায় না। আমি আজকে একটা ব্যবস্থা করে দিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি ব্যবস্থাটা কাজে লাগে তো ভালো, যদি না লাগে তবে কিন্তু তোমাদের এ বাসায় থাকা ঠিক হবে না 1 মিনিটের জন্য। তোমরা কি রাজি? মা সাথে সাথেই মাথা নাড়লেন রাজি। বাবা যেন কত কি চিন্তা করছিলেন, কিন্তু না, রাজি হয়েও তো উপায় ছিল না। এখন কোনো ব্যবস্থা না নিলে সত্যি যদি খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে? ঠিক হলো ব্যবস্থা নেওয়া শুরু হবে মাঝরাতে। এতগুলো ঘটনা যখন কেবল মাঝরাতেই ঘটেছে তার মানে সেই অশুভ শক্তি রাতেই প্রকট হয়। সূর্যের আলোতে বা সন্ধ্যায় তার বিরুদ্ধে কিছু করে লাভ নেই। এসব ক্ষেত্রে নাকি অশুভ শক্তি যখন প্রকট হয় তখনই ব্যবস্থা নিতে হয়, নইলে তাকে পুরোপুরি নির্মূল করা যায় না। মাঝরাতের পর আমাদের কাজ শুরু হলো। আমাদের ড্রয়িং রুমটা তখন লোকে লোকারণ্য। এ বাড়িতে জিন ঝাড়া হবে এমন কথা কেন যেন সন্ধ্যার পরই লোকমুখে ছড়িয়ে পড়েছিল। রাতেই আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসে ভিড় করেছিল আমাদের বাড়িতে। এর মধ্যে ইদ্রিস নানার নাম অনেকে শুনেছিলেন, কেবল তাকে চোখের দেখা দেখতে এসেছিলেন অনেকে। লোকজনের ভিড়ে ঘরটা গমগম করছিল। নানা বললেন, আমি কাজ শুরু করার পর যেন কেউ শব্দ না করে, কারো যদি মনে হয় এখানে চুপচাপ বসে থাকতে পারবেন না তবে তিনি যেন চলে যান, নইলে কারো কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। নানার কথা শুনে কেউ চলে গেল না ঠিকই, তবে ঘরটা একদম নিশ্চুপ হয়ে গেল। এতজন লোক সব নিঃশ্বাস আটকে যেন বসে রইল সেখানে। মহিলারা বসেছিলেন ভিতরের ঘরটায়, তাদের ঘর থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে সেটা আমাদের কাজে তেমন বাধা দিল না। নানা তার কাজ শুরু করলেন, বাড়ির সমস্ত লাইট বন্ধ করে একটা মোমবাতি জ্বালালেন। সেই মোমবাতিটা রাখা হলো ঘরের মেঝেতে। রিমু আর নানা মেঝেতে আসন করে বসলেন। রিমু ভয় পাচ্ছিল, তাই আম্মু বসল তার সাথে। আব্বু একটু দূরে সোফায় বসে রইলেন। নানা দোয়া দরুদ পড়তে লাগলেন। সময় বইতে লাগলো, তেমন কিছুই হচ্ছিল না। শুধু রিমুর একটু ঘুম পাচ্ছিল হয়তো, সে ঝিমুচ্ছিল। ঘরের লোকরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন কিছু না হওয়াতে। ঘরের মধ্যে একটু গুঞ্জন শুরু হলো, সে শব্দ বাড়তে লাগলো আস্তে আস্তে। আর তখনই ব্যাপারটা ঘটল, নিভে গেল মোমবাতিটুকু। আর যে অন্ধকারে ঘরটুকু ছেয়ে গেল, সে অন্ধকারের মাঝে কার যেন আর্তনাদ আমাদের সবার বুক কাঁপিয়ে দিল। অন্ধকারে নানার চিৎকার শোনা গেল, খবরদার শব্দ করবেন না কেউ। কিন্তু সে কথা কি কেউ শোনে? ঘরের সবাই তখন ভয়ে আর্তনাদ করা শুরু করেছে। নানা আবার গর্জে উঠলেন, সবাইকে না থামতে বললাম? নইলে কিন্তু এবার সবার বিপদ হবে, এই ঘর থেকে কেউ বেঁচে ফিরতে পারবেন না। নানার ধমকে কাজ হল, সবার গুঞ্জন এক নিমিষে থেমে গেল। নানা আবার দোয়া দরুদ পড়তে লাগলেন, আবার সেই চিৎকার, এবার আরো তীক্ষ্ণ, আরো কাছে। আমরা সবাই ভয় থরথর করে কাঁপতে লাগলাম। কেবল নানাকেই মনে হলো শান্ত। তিনি একদম ঠান্ডা কণ্ঠে বললেন, কে তুই, কি চাস? প্রথমে কোনো কথা নেই, এরপর কে যেন ফ্যাস ফ্যাসে টানা কণ্ঠে বলল, মেয়েটাকে লাগবে, একে তুই পাবি না, আমি ওকে নেবই, দেখি কিভাবে নিস। বলেই নানা কিছু একটা ছুঁড়ে দিলেন রিমুর দিকে। আমাদের চোখে তখন অন্ধকার সয়ে এসেছিল, তাই আবছাভাবে সবকিছু দেখতে পারছিলাম। রিমুর গায়ে জিনিসটা ছুঁড়ে দিতেই সে তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। মনে হলো রিমুই বুঝি চিৎকার করছে, কিন্তু কণ্ঠটা তো তার নয়। হঠাৎই রিমু উঠে ছুটে গেল নানার দিকে, দুটো হাত উঠিয়ে চেপে ধরল নানার গলা। দুজন মানুষ দুদিক থেকে টেনেও রিমুকে সরাতে পারছিলেন না। নানা আবার জিনিসটা ছুঁড়ে দিলেন রিমুর দিকে, রিমু ছিটকে দূরে সরে গেল। এবার রিমুর শক্তিও যেন কমে এসেছে, চুপচাপ বসে কেমন যেন ছিমুতে লাগলো। নানা আবার চিৎকার করে বললেন, তুই ওকে কিছুতেই নিতে পারবি না, যা চলে যা এখান থেকে, এখনই চলে যা। আরো কি কি কথা যেন বলতে লাগলেন নানা, আমার কানে গেল না। মানুষজন আবার ফিসফিস করা শুরু করেছে। এক সময় দেখলাম রিমু ঘুমে ঢলে পড়ল। নানা বললেন, লাইট জ্বালাও, এবার ঘর বন্ধ করতে হবে। লাইট জ্বালানো হলো। নানা ঘুরে ঘুরে বাড়ির প্রতিটা কোনায় গিয়ে দোয়া পড়তে লাগলেন। শেষ কোনাটুকুতে দোয়া পড়ে তিনি সোফায় এসে বসলেন। হাসি মুখে বললেন, আর কোনো ভয় নেই। সবার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ঘরে একটা দমবন্ধ পরিবেশ হয়ে পড়েছিল, সে পরিবেশটা কেটে গেল খুব দ্রুতই। মানুষজন আবার কথা বলা, হাসাহাসি ইত্যাদি শুরু করল। রিমু ঘুমিয়ে পড়েছিল। নানা মাকে বললেন ওকে ভেতর ঘরে নিয়ে শুয়ে দিতে। ওর উপর বেশ ধকল গেছে, এখন যাতে লম্বা একটা ঘুম দেয়, ওকে যেন কেউ বিরক্ত না করে। মা রিমুকে ভিতর ঘরে নিয়ে শুয়ে দিয়ে আসলেন। লোকজন এবার নানার কাছে ভিড় করল, সবার নানা রকম জিজ্ঞাসা অনুরোধ সব বলতে লাগলো নানার কাছে। নানাও হাসি মুখে তার উত্তর দিতে লাগলেন। নানার ধৈর্য দেখে আমার অবাক লাগলো, এত ভয়ঙ্কর একটা কাজের পর একটু ক্লান্ত না হয়ে কি সুন্দর সবার সাথে গল্প করে যাচ্ছেন। উল্টো বাবাকে মনে হচ্ছে ক্লান্ত, তিনি আগে থেকে যেমন সোফায় বসেছিলেন তেমনি ভাবেই সোফায় বসে রইলেন। আমি আবার নানার দিকে মনোযোগ দিলাম, মন দিয়ে নানার কথা শুনছি। কি অসাধারণভাবে তিনি ধর্মের কঠিন কথাগুলো মানুষকে সহজভাবে বলে চলেছেন। তখনই যেন ঘরে বাজ পড়ল, সকলের কথা থেমে গেল একসাথে। আমি দেখলাম রিমু এসে দাঁড়িয়েছে ঘরের মাঝে, তার চোখ দুটো এখনো বন্ধ, যেন ঘুমের ঘোরে আছে সে। তার মুখটা ঘরের সেই কোণটার দিকে ফিরানো, যেই কোণটার দিকে তাকিয়ে একটা মেয়ে মারা গিয়েছিল। সেই কোণটার কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তাকে আমি আগে কখনো দেখিনি। তার সারা শরীর কালো কাপড়ে ঢাকা, কেবল মুখটা খোলা। সেই মুখে ভয়ানক হাসি, তার চোখটা ঘুরছিল সবার উপর, রুমের সবাইকে দেখে নিচ্ছিল সে। রুমে মানুষের আর্তনাদ শুরু হয়ে গেছে। এই মহিলাকে চিনতে পেরেছেন তারা, ইনি সেই যিনি অনেক বছর আগে এ বাসায় থাকতেন, যার দুটো মেয়ে মারা যাবার পরও আবার ফিরে এসেছিল, যাকে এ বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। রুমের আলো ততক্ষণে নিভে গেছে, অশুভ এক অন্ধকারে ছেয়ে গেছে আমাদের রুমটা। মানুষজন ততক্ষণে দরজা খুলে পরিকি মরি করে ছুটতে শুরু করেছে। এত লোকে ভরা রুমটা নিমিষে শূন্য হয়ে পড়ল। খোলা দরজা দিয়ে পাশের বাড়ির বিদ্যুতের হলুদ আলো লম্বাটে হয়ে পড়ছিল আমাদের ঘরের ভেতর। তাতে দেখলাম রিমু টলমল পায়ে হেঁটে চলেছে, যেন ঘুমের ঘোরে হাঁটছে সে। রিমু হেঁটে যাচ্ছে সেই অভিশপ্ত অন্ধকার কোনটার দিকে, যে কোনটা এখন ভীষণ অন্ধকার, কিন্তু আমি জানি সেখানে দাঁড়িয়ে আছে কেউ। ইদ্রিস নানা তখন দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, চিৎকার করে বলতে লাগলেন, সীমা, যেটা আমার মায়ের নাম, জামাইকে নিয়ে দ্রুত বাইরে আয়। মা দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন না কি করবেন। অন্ধকারে বিকট এক হাসির আওয়াজ শুরু হয়েছে, নিচের তলায় মানুষের হুটোপুটি শব্দ শোনা যাচ্ছে। যে যেভাবে পারছেন পালাচ্ছেন এই বাড়ি থেকে, কারণ সবাই জানেন হাতে বেশি সময় নেই। নানা আবার চিৎকার করে উঠলেন, সীমা জলদি চলে আয়, তোর মেয়েকে আর বাঁচাতে পারবি না, ও আর তোদের মেয়ে নেই, ওকে বাঁচাতে গেলে তোরা সবাই মারা পড়বি, আয় জলদি বাইরে আয়। মা তখনও দাঁড়িয়ে, হয়তো কি করবেন বুঝতে পারছেন না। সিদ্ধান্ত নেওয়ার জন্যই বুঝি বাবাকে খুঁজলেন, কিন্তু কোথায় বাবা? আমরা সবাই অবাক হয়ে দেখলাম বাবা অন্ধকার থেকে ছুটে গেলেন রিমুর দিকে, ওকে জাপটে ধরে বসে রইলেন। মেয়েকে তিনি কিছুতেই ছাড়বেন না কোনো অশুভ শক্তির কাছে। বাবার চোখে পানি, বিড়বির করে মেয়ের কানে কথা বলছেন তিনি, যেন ক্ষমা চাচ্ছিলেন তার কাছে। মা এটুকু দেখেই আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই তোর নানার সাথে নিচে চলে যা, আমি আর তোর আব্বু রিমুকে নিয়ে এরপর আসব। নানা থমকে উঠলেন, আরে বোকা, ওর কাছে যাস না, ও তোদের সবাইকে মেরে ফেলবে, এখনো সময় আছে, তাড়াতাড়ি জামাইকে নিয়ে নিচে চলে আয়। মা নানার কোনো কথাই শুনলেন না, বাবার পাশে গিয়ে রিমুকে জড়িয়ে ধরলেন। এরপর ধাক্কা দিতে লাগলেন আস্তে করে, যেন রিমুর ঘুম ভাঙাতে চাইছেন। নানা আর আমি অবাক হয়ে আব্বু আম্মুকে দেখছি, কতদিন তাদের একসাথে দেখিনি এভাবে। খুব ছোটবেলায় আমরা যখন সকালে স্কুলে যেতে চাইতাম না, ঘুমিয়ে থাকতাম বিছানায়, তখন আব্বু আম্মু দুজনকে এভাবে একসাথে এসে ডেকে ডেকে আমাদের ঘুম ভাঙাতেন। আজও তারা দুজনে সেভাবেই রিমুর নাম ধরে ডাকছেন জোরে জোরে। ততক্ষণে মহিলাটির হাসির শব্দে প্রকম্পিত হচ্ছে ঘর। হঠাৎ দেখলাম রিমু নড়ছে, যেন ওর ঘুম ভাঙছে, চোখ পিটপিট করে অবাক হয়ে সে আব্বাম্মুকে দেখছে। আব্বাম্মুকে সেও অনেকদিন এভাবে একসাথে দেখেনি। আব্বু আম্মু ভেজা চোখে জড়িয়ে ধরলেন রিমুকে। অন্ধকারে সেই মহিলার আর্তনাদটাও বদলে গেছে, যেন কোনো কিছু না পাওয়ার কষ্টে যন্ত্রণায় ভীষণ দুঃখে চিৎকার করছে সে। শেষ কথা, আমরা সেদিনই সে বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। মাসের মাঝামাঝি বলে বাড়ি ভাড়া পাওয়া যায়নি। তবে বাবার এক বন্ধুর বাসায় সাবলেট ছিলাম সেই 15 দিন। এরপর আরেকটা ছোট বাসায় ভাড়া উঠলাম। বাবার নতুন চাকরি পাননি, সেই ছোট চাকরি আর টিউশনি করে আমাদের সংসার চলছিল। বাবা আগের মতোই সকালে যেতেন, রাতে আসতেন, কিন্তু আমাদের কোনো দুঃখ ছিল না। আমরা আবার আগে সেই বাবাকে ফিরে পেয়েছিলাম, যে বাবা হাসি খুশি, যার সাথে মন খুলে কথা বলা যায়, যিনি শত ব্যস্ততার মাঝেও বাড়ি ফিরে ঘণ্টাখানেক গল্প করেন মেয়েদের সাথে। এরপর বাবার প্রমোশন হলো, তার বেতন বাড়ল কিছুটা, আমাদের সংসারেও একটু সচ্ছলতা এলো। আমাদের স্কুল শেষ হলো, কলেজ শেষ হলো, একসময় গ্রাজুয়েশনও কমপ্লিট করলাম, আমার একটা চাকরি হলো, রিমুরও বিয়ে হয়েছে 2 বছর আগে। গত মাসে ওদের সংসারে নতুন অতিথি এসেছে, ফুটফুটে সুন্দর মিষ্টি একটা মেয়ে। ওই বাড়িটার খবর আর নেওয়া হয়নি, আর কখনো যায়নি ওই বাড়িতে। আমরা চলে আসার দিন তিনতলা বাড়িটার প্রত্যেকটা ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দিয়েছিলেন, বাড়িটা একদম খালি হয়ে গিয়েছিল। এরপর হয়তো আবার নতুন ভাড়াটিয়া এসেছেন ওই বাড়িতে। সময়ের সাথে সাথে তো সবকিছুই ভুলে যায়। ওই বাড়িতে যে কি সব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল হয়তো মনেই নেই কারো। তবে কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা পড়লাম, একটা তিনতলা বাড়ির গল্প। বাড়িটা টঙ্গিতে, বাড়িটার প্রত্যেকটা ঘরে ভাড়াটিয়া থাকেন, শুধু একটা ঘর বাদে। সেই ঘরটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে অনেক দিন। তবে অনেক সময় মাঝরাতে যখন চারদিক নীরব নিস্তব্ধ হয়ে থাকে, তখন সেই ঘর থেকে নাকি কোনো এক মহিলার আর্তনাদ শোনা যায়। কারো যেন পায়ের আওয়াজ পাওয়া যায় সেই শূন্য ঘরটা থেকে, কেন কেউ জানে না। এই ছিল আমার লেখা একটি ঘটনা। আমার মনে হয় যারা আমার ঘটনাটি শুনেছেন তাদের সবারই ভালো লেগেছে। আবার ভূত গল্পের অন্য কোনো এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ। একটা বাড়ি এবং সেই বাড়িতে অতীতে ঘটে যাওয়া কোনো পৈশাচিক ঘটনা বর্তমানেও যে একটা পরিবারের উপর করাল আঘাত হানতে পারে তার নিদর্শন আমরা দেখলাম এই ঘটনায়। আমরা যারা ভাড়া বাসায় বাস করি তার বেশিরভাগই সেই বাসার প্রাক্তন ইতিহাস জানি না, জানার প্রয়োজনও বোধ করি না। কিন্তু আমাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তখন হয়তো আমাদের সামনে সেই বাসার অতীত পরিস্ফুটিত হয়, কিন্তু তখন আর কি বা লাভ। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। চলুন আর দেরি না করে সরাসরি পরবর্তী গল্পে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আব্বু, আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে পড়ছি। ঘটনাটি জুবেল আহমেদ ভাই পাঠিয়েছে। আশা করি সবারই এই অভিশপ্ত পুতুল গল্পটি ভালো লাগবে। আমার বান্ধবী লতা মারা যাওয়ার ঠিক কয়েক ঘন্টা পরে আমি তার টেবিলে এই পুতুলটা পড়ে থাকতে দেখি। পুতুলটা ছিল অনেক কিউট, তাই আমি কাউকে না বলেই সেটা নিজের ব্যাগে নিয়ে রেখে দিলাম। কারণ যখন লতা এই পুতুলটা নিয়ে খেলতো আমার তখন হিংসে হতো, তাই আজ সুযোগেই পুতুলটা নিয়ে নিলাম। পুতুলটা অন্য পুতুলের চেয়ে আলাদা ছিল, তাই অনেক দূর থেকে এটাকে জীবন্তের মতো লাগত। লতা ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে, দেখতেও ছিল অনেক সুন্দরী। লেখাপড়াতে ছিল খুবই মেধাবী, কিন্তু কিভাবে যেন সবকিছু শেষ হয়ে গেল। লতা মারা যাওয়ার আগে আমাকে প্রায় স্কুলে বলতো যে সে নাকি আর বাঁচবে না, তার চোখের নিচে কালো দাগ পড়ে আছে। আমি তাকাতাম তখন তার দিকে, দেখতাম যেন মনে হতো সে অনেকদিন না ঘুমিয়ে কাটিয়েছে। আমি অবশ্য তাকে ইয়ার্কি করে বলতাম, কিরে এত রাত জেগে পড়ে কি লাভ, প্রতিবারে তো তুই ক্লাসে ফার্স্ট গার্ল হয়ে যাস, এবার না হয় আমিই হব। সে শুধু একটা মুচকি হাসি দিত, আর কোনো কিছুই বলতো না, তবে তার হাসিটা ছিল অনেক মায়াবী। কিন্তু আমি অনেক চেষ্টা করেও প্রথম হতে পারতাম না, সব সময় ক্লাসে সে প্রথম হতো আর আমি দ্বিতীয়। আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করতাম যে লতার ব্যাগে ওই পুতুলটা সব সময় থাকত। তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি আমি এই পুতুলটার ব্যাপারে, কিন্তু পুতুলের কথা বললেই সে বিচক্ষণ অদ্ভুত ভঙ্গিতে কথা ঘুরিয়ে নিত, বলতে পারেন এড়িয়ে যেত। আমি মাঝে মাঝে তার পুতুলটা দেখতে চাইতাম, কিন্তু সে দেখাতো না, বরং সে আমার সাথে মাঝে মাঝে ঝগড়াই করত পুতুল নেওয়ার কথা বললেই। অবশ্য সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল স্কুলে, সবাই জানতো যে সে আর আমি বোনের মতো থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া দেখে সবাই না অবাক হয়ে যেত। তাই আমি তাকে এই পুতুলের কথা আর বলতাম না, যদি সে আবার খেপে যায় এই ভয়ে। পুতুলটা এতটাই তার কাছে দামি ছিল যে সে সেটাকে সব জায়গায় নিয়ে যেত, হয়তো হারিয়ে যাওয়ার ভয়ে। আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, এই তুই পুতুলটা কোথা থেকে কিনেছিস বলতো, আমিও বাবাকে বলে ঠিক এমন একটা পুতুল কিনে নিয়ে আসতে বলবো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটাই সে বলল না দোকানটার কথা, বলল সে কুড়িয়ে পেয়েছে। আমি মনে করেছিলাম যে হয়তো আমাকে দেবে না, মিথ্যা কথা বলছে। তাই সেদিন তাদের বাসা থেকে পুতুলটা আমি আমার ব্যাগে করে রুমে এনে রেখে দেই, যদিও পরে তেমন মনে নেই আমার পুতুলের কথা। রাতে যখন ঘুমিয়ে পড়ি ঠিক মাঝ রাতে, হঠাৎ বাহির থেকে একটা মৃদু দমকা বাতাস বইতে লাগলো, আমার রুমের জানালাগুলো আচমকা খুলে গেল। কিন্তু আমি প্রথমে ভাবলাম হয়তো জানালাটা ছিটকিনি লাগাতে আমি ভুলে গিয়েছিলাম, তাই হয়তো খুলে গিয়েছে। তাই আমি অগত্যা কোনো কিছু চিন্তা না করে উঠে গিয়ে জানালাটা আবার লাগিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে ঘরের বিদ্যুৎ চলে যায়। আমি কিচেনের দিকে একটা মোম খুঁজতে গেলাম, মোম হাতে জ্বালিয়ে নিয়ে যখন আমার রুমে আসলাম, আমি টেবিলের উপর মোমটা রাখতে যাব, অল্প আলোতে একটু হেঁটে সামনের দিকে গিয়ে যখন টেবিলের উপরে তাকালাম, ঠিক সেই মুহূর্তে আমার চোখ দুটো কপালে উঠে গেল। আমার শরীর বারংবার কেঁপে উঠল, শরীরের লোমগুলো তৎক্ষণাৎ দাঁড়িয়ে যেতে লাগলো। আমি অবাক হলাম এটা দেখে, লতার পুতুলটি তো আর আমি আমার ওয়ার্ড্রোবে রেখে দিয়েছিলাম, তাহলে এটা আমার পড়ার টেবিলের উপর কিভাবে আসলো। কিছুক্ষণ নিজের সাথে বিড়বিড় করে বললাম, আমার ছোট বোন রীতা কি ওয়ার্ড্রোব খুলেছিল, সে কি পুতুলটি এখানে এনে রেখে দিয়েছে। খানিকক্ষণ নিজেকে বুঝিয়ে এটাই সিদ্ধান্ত নিলাম, এটা হয়তো রীতারই কাজ হবে। তাই আমি এটা ভেবে আমার মতো করে আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর যখন আমার চোখে ঘুমটা আসবে, ঠিক সেই মুহূর্তে আমার কানে একটি কান্নার সুর ভেসে আসলো। কান্নাটা এমন ছিল যে অদ্ভুত মেয়েলি কণ্ঠের কান্না, যেন 13-14 বছরের একটা মেয়ের। আমি মাথা তুলে প্রথমে বুঝতে চেষ্টা করলাম কান্নাটা কোথা থেকে আসছে, নিচে জরিনাবুর মেয়ে কি কান্না করছে, এত রাতে সে কেন কাঁদছে। এইগুলো ভাবতে ভাবতে ঠিক তখনই কান্না বন্ধ হয়ে গেল। মনে মনে বললাম, জরিনাবুর মেয়ে কান্নাকাটি করছে কেন, নিশ্চয়ই এই রাত দুপুরে মেয়েটিকে মারধর করেছে সে, ছোট্ট একটা মেয়ে অথচ তাকে কিনা এত অত্যাচার করে, আসলে জরিনা সৎমা বলে কথা। কিছুক্ষণ নিজের সাথে ভাবতে ভাবতে হঠাৎ কখন আমার ঘুমটা লেগে গেল বুঝতে পারলাম না। সকাল প্রথম প্রহরে আমি যখন চোখ খুললাম, নিজেকে খুব বিষণ্ণ লাগছিল, মনে হলো আমার শরীরটা প্রচণ্ড অচেতন হয়ে গেছে, কিন্তু কেন এমন লাগছে বুঝতে পারছিলাম না। আমি বারবার বিছানা থেকে উঠতে চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুতভাবে শরীরে তেমন একটা শক্তি পেলাম না। হঠাৎ আমার দুই বাহুর দুই পাশে তাকাতে গিয়ে আমি অবাক, কালো কালো ক্ষত চিহ্ন। আমি খুব চমকে উঠলাম, মনে মনে ভাবতে লাগলাম এই দাগগুলো কিসের, যেন পুড়ে যাওয়ার চামড়ার ক্ষত চিহ্ন। একটু নিজেকে সামলে নিয়ে বিছানাতে হেলান দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি আমার সমস্ত শরীরের দিকে আবার তাকালাম, কিন্তু শরীরের দিকে তাকাতে গিয়ে আমি হতবাক হয়ে গেলাম। দেখলাম শরীরের সব জায়গায় এই একই চিহ্ন। আমি ঠিক কিছুই বুঝতে পারছিলাম না। গত রাতে আমার সাথে কি হয়েছে? নিজেকে সামলে নিয়ে আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু বিছানা থেকে উঠে মেঝেতে পা রাখব সেই শক্তিটুকু আমি খুঁজে পেলাম না। নিজেকে বললাম, এমন কেন লাগছে আমার? এবার ভাবতে লাগলাম আম্মুকে ডাকবো কিনা, কিন্তু এত ভোরে কি ওনারা ঘুম থেকে উঠেছেন? দেয়ালের ঘড়ির দিকে তাকালাম, 5:35। কিছুক্ষণ বিছানায় বসে থেকে আমি আমার শরীরের কালো চিহ্নগুলোর দিকে তাকাচ্ছিলাম, কিন্তু হঠাৎ অদ্ভুত ব্যাপারে লক্ষ্য করলাম কালো দাগগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে কেমন বিলীন হয়ে যাচ্ছে না। এদিকে ঘরের বেলকনি দিয়ে সকালের প্রথম সূর্যের আলোও ঘরে প্রবেশ করছে ধীরে ধীরে। আমি বারবার শরীরের কালো দাগগুলোর দিকে তাকালাম। দাগগুলো কি অদ্ভুতভাবে মিলিয়ে যেতে দেখে মনে হলো রাতে কি কেউ আমায় মেরেছিল, যার জন্য জখমের কালো দাগগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল আমার জরিনাবুর মেয়ের কথা। রাতে তো জরিনাবুর মেয়েকে খুব মেরেছিল, তাহলে আমার শরীরে কেন কালো জখমের দাগ আসবে? কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব আমার সাথে? ভাবতে ভাবতে যেন মাথাটা খুব করে ধরল আমার, তাই খানিকক্ষণ চোখ বন্ধ করে রাখলাম। কিন্তু চোখ বন্ধ করতে গিয়ে আমি আবার হেলান দেওয়া অবস্থায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আম্মুর কণ্ঠে আমার ঘুম ভাঙল। চট করে আমি বিছানা থেকে উঠে বসলাম, আর তৎক্ষণাৎ দরজার কাছে গিয়ে খুলতেই মা বললেন, হাত মুখ ধুয়ে নিচে নাস্তা খেতে এসো, তারপর পড়তে বসবা, সামনে তোমার SSC পরীক্ষা। সেই সময় আমি আম্মুকে বলতে যাব, আম্মু আমার শরীরে এই, কিন্তু আমি হাত পায়ের দিকে তাকিয়ে আরো অবাক হলাম, দাগগুলো ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে। আম্মু বললেন, কি রে কি বলতে চাচ্ছিলি? আমার দাগগুলো অদৃশ্য হয়ে যাওয়াতে আমি ঠিক বুঝতে পারছিলাম না, আসলে আমি কি এই দাগগুলো বাস্তবে দেখেছি নাকি স্বপ্নে। আমাকে চুপ করে থাকতে দেখে আম্মু বললেন, এই নাস্তা করতে আয় তাড়াতাড়ি। আম্মু চলে যাওয়ার পর হঠাৎ আমার স্মরণ হলো, কিছুক্ষণ আগে তো আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিন্তু এখন তো আমি দিব্যি হাঁটতে পারছি, শরীরটাও হালকা লাগছে। আগে কি আমি এতক্ষণ স্বপ্নের ঘরে ছিলাম? আমার ঠিক মনে পড়ছে না, এটা আদৌ স্বপ্ন ছিল নাকি সত্যি আমি এগুলো দেখেছি। কিছুক্ষণ নীরবতার পর মনকে সান্ত্বনা দিয়ে বললাম, হয়তো স্বপ্নই হবে, আজ আর স্কুলে যেতে ভালো লাগছিল না, এদিকে মনটা ভীষণ খারাপ হয়ে আছে লতার জন্য। হঠাৎ আমার সবচেয়ে কাছের বান্ধবী লতা মারা যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। লতার কথা মনে পড়তে আমি ওয়ার্ড্রপ খুলতে গেলাম, কিন্তু অবাক হলাম সেই জায়গায় পুতুলটি নেই। ভাবলাম পুতুলটি কে নিয়ে গেল। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে যখন আমি পুতুলটি খুঁজতে রীতার রুমে গেলাম, সেখানে গিয়ে দেখলাম রীতা পুতুলটি নিয়ে খেলছে। আমি চট করেই তার কাছ থেকে পুতুলটি নিয়ে এসে আবার ওয়ার্ড্রপে রেখে দিলাম। কিছুক্ষণ পর কাজের বুয়া জরিনাবু কাজে আসলেন, আমি কিচেনের দিকে ছুটে গেলাম। একটা পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, জরিনাবু তুমি কাল রাতে রিমিকে মারধর করছিলে কেন? জরিনাবু দেখলাম অবাক চোখে আমার দিকে তাকালো আর বলে উঠল, কি যে বলে না পা, আমি কেন মায়ারে মারতে যাব? আমি যে কাল রাতে রিমির কান্না শুনতে পেলাম। আপা কি যে কন, আপনি হয়তো ভুল শুনছেন। আমি মনে মনে নিজেকে বললাম, জরিনা মিথ্যে বলছে, সৎ মাসে মেয়েকে মারধর করে এবার সে সেটা লুকানোর চেষ্টা করছে। তার কথা আমার মোটেও বিশ্বাস হলো না, আমি পায়ে হেঁটে হেঁটে নিচের দিকে আসলাম। আমাদের বাসার সামনে ঠিক গেটে দাঁড়িয়ে জরিনাদের টিন শেডের ঘরের দিকে তাকালাম। দেখলাম রিমি বারান্দায় বসে তার ছোট ভাইয়ের সাথে খেলছে। দূর থেকে আমি তাকে লক্ষ্য করে বললাম, এই রিমি এদিকে আয়। রিমি আমার দিকে চোখ তুলে তাকালো আর এক দৌড়ে আমার দিকে ছুটে আসলো। আন্টিমণি ডাকছেন আমাকে, কাল রাতে কি তোর মাতে তোকে খুব মেরেছিল? রিমি চোখে একরাশ হাসি রেখে বলল, না তো আন্টিমণি, মা আমাকে মারবে কেন, মা এখন আমাকে আর মারে না। বাবা সেদিন মাকে খুব বকেছেন, বলেছেন আমার গায়ে যেন হাত না তুলেন, এরপর থেকে মা আমাকে আর মারে না। রিমির কথাগুলো আমার কেমন জানি বিশ্বাস হলো না, তাই আমি তার হাত পা ও জামার পেছন খুলে দেখতে লাগলাম। কই না তো, সত্যি জরিনা ওকে মারেনি? তাহলে আমি কাল রাতে কার কান্না শুনলাম? কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে আমার। তাই ভীষণ উদ্ভ্রান্ত মনে নিজের রুমে ফিরে আসলাম। রুমে বসে নিজের সাথে বিড়বিড় করলাম খানিকক্ষণ। লতা মারা যাওয়ায় আমি কি খুব ডিপ্রেশনে আছি? মাথার মধ্যে নানান উদ্ভট চিন্তা এসে জুড়ে বসেছে, সেজন্য এমন উল্টো পাল্টা সবকিছু মনে হচ্ছে। আসলে সব আমারই মনের ভুল। হ্যাঁ, মনের ভুল। প্রতিদিনের মতো আজও আমি রাতে খেয়ে আমার বিছানায় শুয়ে পড়লাম। ঘড়ির কাঁটা যখন রাত ঠিক 12:10, আমি আমার রুমে শুয়ে খানিকক্ষণ মোবাইল টিপছিলাম। হঠাৎ আমার চোখে ঘুম ঘুম চলে আসলো, তাই মোবাইলটি রেখে আমি আমার মতো করে ঘুমাতে যাব। ঠিক তখনই আমার রুমের এক কোণেতে কোনো কিছুর অবয়ব আমার চোখে ভেসে উঠল। কিন্তু আমি যখন চোখ তুলে তাকালাম, দেখলাম কিছু নেই সেখানে। ভাবলাম হয়তো এটা আমার চোখের ভুল, তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর হঠাৎ কারো গোঙানোর শব্দে আমার কানে আসলো। আমি বুঝতে পারলাম না শব্দটা কোথা থেকে আসছে। ভাবলাম বাহিরে কোনো কুকুর কি শব্দ করছে। কিছুক্ষণ যেতে না যেতে গোঙানি শব্দ বন্ধ হয়ে গেল, কিন্তু এবার অন্য কোনো কিছু শুনতে পেলাম আমি, কোনো মেয়েলি কান্নার শব্দ। আমার কেন জানি মনে হলো কান্নাটা আমার রুমের ওই বেলকনি থেকে ভেসে আসছে। আমার শরীরের লোমগুলো মুহূর্তে দাঁড়িয়ে যেতে লাগলো। খুব ভয় ভয়ে গায়ে চাদর দিয়ে আমি চোখ বন্ধ করে রাখলাম। হঠাৎ দেখলাম বিছানাটা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো, কিন্তু যেই আমি চোখটা খুলে পাশে তাকালাম, আমি ভয়ে আধমরা হয়ে গেলাম। আমি যা দেখলাম তা দেখে আমার শরীর শিহরিত হয়ে উঠল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। দেখলাম লতা আমার পাশে ঘুমিয়ে আছে, কিন্তু লতা এখানে আসবে কিভাবে? সে তো গত কয়েকদিন আগে মারা গেছে। আমি ভয় আর আতঙ্কের চোখে উচ্চ স্বরে চিৎকার দিলাম, তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ খুলে দেখলাম বাবা মা ও রীতা আমার পাশে বসে আছে। তারা আমার চোখ খুলতে বলে উঠল, আমি কি দুঃস্বপ্নে দেখে চিৎকার করে উঠেছিলাম? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একটা পর্যায়ে আমি বলে ফেললাম, মা আমি ওখানে আমার পাশে লতাকে ঘুমিয়ে থাকতে দেখেছি। কি বলছিস এসব, লতা কোথা থেকে আসবে? মা শোন, এটা তোর মনের ভুল। তোর বান্ধবী লতা মারা যাওয়ায় তুই খুব ডিপ্রেশনে আছিস, সব সময় লতার কথা ভাবছিস, তাই এমন ভুল ভাল স্বপ্ন দেখছিস। বাবাও একই কথা বললেন। রাতে মা আমার পাশে ঘুমালেন, কিন্তু মনের মধ্যে কত কি যে এসে যাচ্ছে। আমার মনে হলো লতার মৃত্যুটা স্বাভাবিক নয়, আর লতার মৃত্যুর জন্য ওই পুতুলটাই দায়ী। তাই তো লতা কোনো সময় এই পুতুলের রহস্য কাউকে বলতো না, এমনকি পুতুলটিকে কাউকে স্পর্শ করতে দিত না। ভোর তখন 7, আমার চোখটা আস্তে আস্তে খুলতে লাগলাম, কিন্তু প্রতিদিনের মতো আমার শরীরে সেই কালো কালো চিহ্ন, অদ্ভুত সেই ছাপগুলো, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কালো কালো ছাপ দেখে আমি আজ মনস্থির করলাম মাকে আমি সব দেখাবো। এদিকে আম্মু ইতিমধ্যে রান্নাঘরে কাজ করছেন, কিন্তু আমি উঠব শরীরে সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। প্রতিদিনের মতো শরীরটা স্বাভাবিকের চেয়ে বেশি ভারী লাগছে। হাত পা অদ্ভুতভাবে অবশ হয়ে আসছে। প্রতিদিন সকালে আমার এমন অনুভব হয় কেন, নিজেকে প্রশ্ন করলাম। পরক্ষণে আমি আম্মুকে ডাকলাম, কিন্তু কেন জানি আমার মনে হলো আমার কণ্ঠটা কিচেন পর্যন্ত যাচ্ছিল না। আস্তে আস্তে আজও শরীরের ছাপগুলো ক্রমে ক্রমে সময়ের সাথে অদৃশ্য হতে লাগলো। সময়ের পরিক্রমায় আমি আমার শরীরের ভারসাম্য ফিরে পেতে লাগলাম, তবে শরীরের সাদা বর্ণ ধারণ করেছে, এটা তো রক্তশূন্যতার লক্ষণ। আমি বেশ বুঝতে পারছিলাম রাতে আমার সাথে খুব খারাপ কিছু হচ্ছে। আজ সকাল থেকে মনস্থির করলাম আমি এই পুতুলটি বাহিরে ফেলে আসব। তাই আম্মুকে বললাম আজ আমি স্কুলে যাব। তিনি বলে উঠলেন, তোর শরীর ভালো নেই, স্কুলে যাওয়ার দরকার নেই। কিন্তু আমি আম্মুর কথা শুনলাম না, স্কুলে আমায় যেতেই হবে। স্কুল ড্রেস পরে ব্যাগের ভিতর সে পুতুলটি নিলাম। বাড়ির পাশের রেল স্টেশনে ওই ব্রিজের দিকে হাঁটতে শুরু করলাম। একটা সময় আমি ব্রিজে পৌঁছালাম। ব্যাগ থেকে পুতুলটি নিয়ে আমি ওই নদীতে ছুঁড়ে ফেলে দিলাম আর মনে মনে বললাম, যাক আজ থেকে এই পুতুলের গল্প শেষ। পুতুলটি ফেলে ভাবলাম আজ স্কুলে যাব না, আমার কাজ হয়ে গেছে। তাই হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে ফিরলাম। বাড়ি ফিরে যখন আমি ব্যাগটি খুলে আমার বইগুলো বের করতে যাব, ঠিক তখনই দেখলাম আমার ব্যাগে সেই পুতুলটি রাখা। ব্যাগের মধ্যে পুতুলটি দেখে আমার চোখ দুটো কপালে উঠে গেল। আমি তৎক্ষণাৎ হতবাক হয়ে গেলাম। প্রচণ্ড ভয়ে আমার গা শিহরণ দিয়ে উঠল। সাথে সাথে আমি আমার ঘরের জানালা দিয়ে রাস্তার ওই ডাস্টবিনে পুতুলটি ছুঁড়ে ফেলে দিলাম। মিনিট কয়েক পর দেখলাম ডাস্টবিন ক্লিনার গাড়িটি এসে বাক্সটি সব ময়লা তুলে নিল। এটা দেখে আমার মনে কিছুটা স্বস্তি খুঁজে পেলাম। বললাম, যাক এবার হয়তো বাঁচলাম। এভাবে কিছুদিন চলতে লাগলো। হঠাৎ এক বিকেলে আমি ও আমার পরিবার বাহিরে ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যার দিকে বাসায় ফিরে এসে দেখি আমার রুমটা অগোছালো। এখানে সেখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখেছে কেউ একজন। কিন্তু আমার বেশ মনে আছে আমরা বাসা থেকে বের হওয়ার সময় আমি আর আমার আম্মু সব রুমের দরজা লক করে গিয়েছিলাম। বাসায় তো কারো ঢোকার কথা না। এদিকে আমার পড়ার টেবিলের সব বইগুলো মেঝেতে খুব জঘন্যভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া। এটা দেখে আমি আরো আশ্চর্য হলাম। আমার ছোট বোন রীতা কি আমার আগে গাড়ি থেকে বের হয়ে রুমে এসেছে? সেই কি এই কাজগুলো করেছে? হতে পারে। সেদিন আমি তার হাত থেকে জোর করে পুতুলটি ছিনিয়ে নিয়েছিলাম, তাই হয়তো ও আমার উপর জেদ পুষে রেখেছে। আমি মনে মনে এটা ভাবলাম। রাতে প্রতিদিনের মতো আজও বিছানায় গেলাম। কিছুক্ষণ পর আমার চোখে আদৌ ঘুম আসলো, কিন্তু ভিতর ভিতর আমি জাগ্রত ছিলাম। হঠাৎই আমি অনুভব করলাম আমার উপর কেউ একজন চড়ে বসে আছে। মুহূর্তে আমার গা ছমছম করে উঠল। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকাতেই দেখি সেই পুতুলটি আমার বুকের উপরে ছড়ানো, কিন্তু আমি উঠতে পারছিলাম না। আমার শরীরটা প্রচণ্ড অবশ লাগছিল। হাত পা গুলো নাড়াচাড়া করতে গিয়েও করতে পারছিলাম না। মনে হলো কেউ একজন আমার হাত পা চেপে বসে আছে। আমি চিৎকার করতে যাব, কিন্তু অদ্ভুতভাবে কণ্ঠ থেকে আওয়াজ বের হলো না। আমি অনুভব করলাম আমার শরীরের কাপড়গুলো কেউ একজন খুলে নিচ্ছে। আমি যেন অশরীরীর কোনো কিছু অনুভব করলাম। আমার ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তাকে ফেরানোর মতো কোনো শক্তি বা মনোবল আমার সেই সময় ছিল না। আমি চিৎকার দিতে গিয়ে চিৎকার দিতে পারছি না। আমার নিথর দেহটা যেন একটা পুতুলের মতো দেহ হয়ে বিছানায় পড়ে আছে। তারপর সেই রাত আমি অসহ্য যন্ত্রণা ভোগ করলাম। কেউ একজন আমার উপর নির্যাতন করল তীব্রভাবে। আমি বুঝে গেলাম সেই দিনই আমার সামনে সেই পুতুলটির রহস্য উন্মোচন হল। একটা নরপিশাচ প্রেতাত্মা যে আমার উপর চড়ে বসেছিল, তার বিভৎস মুখমণ্ডল আর তার ঝলসে যাওয়া আগুন চোখগুলো আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আমি চিৎকার দিয়ে চোখ দুটো বন্ধ করে নিলাম। ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠল বিগত দিন আমার সাথে কি কি হয়েছিল। আস্তে আস্তে ভোর হলো, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে কোলাহলটা বাড়তে লাগলো। কিন্তু এইদিকে আমি বিছানায় পড়ে আছি মুমূর্ষ অবস্থায়। প্রতিদিন রাতে আমার সাথে খুব খারাপ কিছু হচ্ছে। একটা অশরীরী আত্মা আমাকে তার লালসার শিকার বানাচ্ছে, যেটা আমার বুঝতে বাকি রইল না। আর সেটা যে একটা ভয়ঙ্কর আত্মা তা আমি গত রাতেই টের পেয়েছি। আর সকালে যখন আমার ঘুম ভাঙল, আমি নিজেকে প্রতিদিনের মতো অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলাম। কিন্তু গত রাতে সে যে আমার সামনে প্রকাশ করেছে তা আমার স্পষ্ট মনে আছে। গত রাতের কথা ভাবতে গিয়ে আমার শরীরে মুহূর্তে কাটা দিয়ে উঠল। সময়ের সাথে সাথে আমার শরীরের কালো কালো দাগগুলোও বিলীন হয়ে যেতে লাগলো। কিন্তু নিজের দিকে তাকাতে গিয়ে আমি হতবাক হয়ে পড়ি। এই কয়েকদিনে আমার শরীরের অনেকটা পরিবর্তন লক্ষ্য করলাম। যেন দিন দিন নিজের শরীরের উজ্জ্বলতা হারিয়ে ফেলছি, শরীরে চরম রক্ত শূন্যতা দেখা দিয়েছে। ও যে প্রতিদিন আমার শরীরে ঢুকে আমার রক্তে শিরায় শিরায় প্রবেশ করছে আর আমার রক্ত শুষে নিচ্ছে, সেটা আমার মন বারবার ঠিকই জানান দিচ্ছে। আমি হয়তো লতার মতো তিলে তিলে শেষ হয়ে যাব, কিন্তু পুতুলটিকে যেখানে ফেলে আসি না কেন, ও আমার পিছু ছাড়বে না। এই পুতুল থেকে লতাও রেহাই পায়নি, আমিও পাব না। ও আমাকে শেষ না করে পিছু ছাড়বে না। এটা যেন আমি ঠিকই বুঝতে পারলাম, কিন্তু আমার পর ও কাকে আক্রমণ করবে? নিশ্চয়ই আমার মতো আর কোনো নতুন শরীর বেছে নিবে। কিন্তু হঠাৎ আমার মাথায় আসলো, সেটা কি আমার বোন রীতা নয় তো? মুহূর্তে আমার বুকটা কেঁপে উঠল। আমি জানি সে আমাকে শেষ করে দেবে, কিন্তু আমার বোনের যেন কোনো ক্ষতি না হয়, আমি ওকে রীতার কোনো ক্ষতি করতে দেব না। অনেক কষ্টে বিছানা থেকে উঠতে গিয়ে আমি কিচেনের দিকে গেলাম। দেখলাম মা কিচেনে রান্না করছেন। এইদিকে আমি মায়ের পিছনে নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। আমি মাকে কিভাবে বলবো, মা আমার শরীরে একটা খারাপ অশরীরই বসবাস করে, ও আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, কিন্তু মা কি আমার কথা বিশ্বাস করবেন? মা নিশ্চয়ই বলবেন সব আমার মনের ভুল, আমার প্রিয় বান্ধবী লতার মৃত্যুতে আমি ডিপ্রেশনে আছি, এইগুলো আমার মনের ভ্রম। ঠিক যখন নিজের সাথে বিড়বিড় করে এগুলো ভাবছিলাম, ঠিক তখনই মা পিছন ঘুরে তাকালেন এবং আমাকে দেখে অনেকটা হকচকিয়ে গেলেন। পরক্ষণে বলে উঠলেন, কিরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি মায়ের কথার কোনো উত্তর দিলাম না, শুধু নির্বাক হয়েছে মাকে শুধু মন ভরে দেখছিলাম। আমি হয়তো লতার মতো হারিয়ে যাব, বারবার আমার মনে এটাই শঙ্কা হচ্ছিল। কিন্তু এইদিকে মা আমাকে ভীষণ ও মলিন দেখে আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। হয়তো মা আমার শরীরের বিবর্তন কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ মা, আমার শরীরের বিশেষ পরিবর্তন লক্ষ্য করলেন। আমার এই রূপ অবস্থা দেখে মা অতিশয় অস্থির হয়ে বাবাকে কয়েকবার ডাকতে লাগলেন। মায়ের চিৎকার শুনে বাবা নিজের রুম থেকে তাড়াহুড়ো করে ছুটে আসলেন। অতঃপর আজ মা ও বাবা আমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে গেছেন, সাথে ওই পুতুলটাও। যখন আমি আমার সাথে ঘটা ঘটনাগুলো তান্ত্রিককে খুলে বললাম, ঠিক তখনই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার ঠিক মনে আছে, আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি ঠিক শেষ সময়টায় আমার চোখের সামনে একটা কালো পোশাক পরিহিত কুৎসিত ছেলেকে দেখেছিলাম। ও আমাকে দেখে ভয়ঙ্কর ভঙ্গিতে তাকিয়ে আছে, ওর চোখ দিয়ে ক্ষণে ক্ষণে কেমন রক্তে রঞ্জিত আগুনের শিখা বের হচ্ছিল। ছেলেটির বয়স হয়তো 16-17 বছর হবে, আর ও আমাকে বারবার এটা বলছে আমি যেন এই পুতুলের বিষয়ে কিচ্ছু না বলি। যদিও মুহূর্তে তান্ত্রিক এই বিষয়টি বুঝতে পারলেন, আমার শরীরে অশরীরী প্রবেশ করেছে, এবং সে তৎক্ষণাৎ তার সহকর্মীদের দিয়ে আমাকে একটা গোল চক্রের ভিতরে নিয়ে গেলেন। জ্ঞান ফিরে আমি জানতাম এবং জানতে পারলাম যে ওই তান্ত্রিক সর্দার ভয়ঙ্কর অশরীরীকে বন্দী করে ফেলেছেন। কথা শুনে আমি যেন নতুন করে আমার জীবন ফিরে পেলাম। মা ও বাবা আমাকে নিয়ে আবার বাসায় ফিরলেন। কিন্তু আজ রাতেও যখন আমি ঘুমাতে গেলাম, ঠিক 12টার পর আমার সাথে আগের চেয়ে ভয়ঙ্কর কিছু হতে লাগলো। যদিও তান্ত্রিকই অশরীরী আত্মাকে মন্ত্রবল দিয়ে নিজের গোলচক্রে বন্দি করে ফেলেছিল, তাই আমার দিনগুলো স্বাভাবিক দিনের মতো ভালোভাবেই কাটতে লাগলো। আমি আগের মতো স্কুলে যেতাম, বন্ধু বান্ধবদের সাথে গল্প আড্ডা দিতাম, পরিবার পরিজনদের সাথে বাকি 8-10টা দিনের মতো হাসি খুশি আনন্দ উল্লাসে দিনগুলো কাটাতে লাগলাম। কিন্তু এর কয়েক মাস পর একটি রাত আমার জীবনে নেমে আসলো ঘোর অমাবস্যা হয়ে। এই সেই রাত যে রাত আমার সাথে আরো ভয়ঙ্কর কিছু হতে চলল। প্রতিদিনের মতো আমি আমার মতো করে রাতে ঘুমিয়ে পড়লাম। ঠিক রাত 12:10, ঘুটঘুটে কালো অন্ধকারে চারিদিক আবছায় ঢাকা, আশপাশের প্রকৃতি আজ নিথর নিস্তব্ধতায় বিরাজমান। তবে মাঝে মাঝে এক ঝাঁক শিয়াল দল ভেদে এসে ভয়ঙ্কর হুঙ্কার দিচ্ছে। এদিকে ঘরের অবশিষ্ট প্রদীপের মোমটুকু জ্বলে অন্তিম মুহূর্ত পার করছে, কিন্তু আজ কেন জানি আমার কিছুতেই তো চোখে ঘুম আসছে না। সেই রাতগুলোর ভয়ঙ্কর অনুভূতি আমাকে বারবার ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ আমি অবশেষে আমার সেই শঙ্কায় ঠিক হলো। কিছুক্ষণ যেতে না যেতে আমি লক্ষ্য করলাম আমার রুমের জানালাগুলো বিকট শব্দে খুলে যেতে লাগলো। আমি সাথে সাথে ঘুম থেকে আটকে উঠলাম। ভয় এবং আতঙ্ক নিয়ে আমি যখন মাথা তুলে তাকাতে গেলাম, ঠিক তখনই অনুভব করলাম আমার রুমের মধ্যে কোনো কিছুর উপস্থিতি। আবছায়া অন্ধকারে দেখলাম রুমের মেঝেতে কারো পায়ের পদচিহ্ন। এ যেন একজন নয়, কয়েকশত অশরীরী পায়ের ছায়া। ওরা এদিক সেদিক বাতাসের গতিতে ছুটে চলছে আর কুৎসিত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তৎক্ষণাৎ প্রচণ্ড জোরে সোরে চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজই বের হলো না। মনে হলো কেউ একজন আমার কণ্ঠনালী চেপে বসে আছে। এইদিকে হঠাৎ হাত পা নাড়াতে গিয়ে যেন আমি ব্যর্থ হলাম। আজও আমার সমস্ত শরীর অবশ অচেতন হয়ে পড়ে রইল। আমার আর বুঝতে বাকি রইল না ও আবার ফিরে এসেছে, কিন্তু তার সাথে নিয়ে এসেছে আরো অসংখ্য অশরীরী শক্তি। তাহলে কি তান্ত্রিক তাকে বন্দি করতে ব্যর্থ হয়েছে? হঠাৎ আমার বাঁ পাশে চোখে পড়ল। ঝাপসা চোখে আমি দেখলাম সে আমার মাথার উপর দাঁড়িয়ে আছে। এই সেই পুতুলটি, কিন্তু সে আজ সাধারণ পুতুলের রূপে নয়, ও আজ এক জীবন্ত পুতুল রূপে আমার সামনে উপস্থিত। আমার দিকে সে এক বিভৎস ভয়ঙ্কর চাহনিতে চেয়ে আছে। ওর চোখ দিয়া জ্বলন্ত আগুনের শিখা বের হচ্ছে। তার ক্ষতবিক্ষত চেহারা যখন আমার চোখের সামনে ভেসে উঠল, আমার প্রাণ যেন ওষ্ঠাগত। এইদিকে সারা রুম জুড়ে অশরীরীর বিকট বেসুরো আওয়াজ হচ্ছে। আমি যেন আমার জীবনের শেষ পরিণতি চোখের সামনে দেখতে পেলাম। প্রচণ্ড ভয় ও বিমুখতায় আমি আমার চোখ শেষবারের মতো বন্ধ করে নিলাম। এরপর শুরু হলো আমার উপর ভয়ঙ্কর হিংস্রতা। মুহূর্তে আমার শরীর লুটে পুটে নিতে লাগলো, ওরা বিধ্বস্ত করে ফেললো নিমিষেই। আমি যেন অচেতন মস্তিষ্কে অনুভব করলাম আমার সাথে কি কি করা হচ্ছে। পালাক্রমে চলল তাদের হিংস্র অবলীলা, শুধু পড়ে রইল আমার মুমূর্ষ দেহটা। কিন্তু আজ সেই দেহে কোনো চেতনা নেই, নেই কোনো প্রাণ। সে আমাকে লতার মতো তিলে তিলে শেষ করে দিয়েছে। অবশেষে আমিও লতার মতো হারিয়ে গেলাম কোনো এক অনন্তপুরীতে। আজ অনেক দিন হলো মিতা মারা গিয়েছে, কিন্তু সেদিন মিতার বাবা যখন মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রচণ্ড ভেঙে পড়েন তিনি। তৎক্ষণাৎ ছুটে যান তান্ত্রিকদের আস্থানায়, কিন্তু সেখানে গিয়ে তিনি এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। সেই জায়গায় এখন জনমানব শূন্য। তান্ত্রিক দলকে সেখানে আর খুঁজে পাওয়া গেল না। স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে জানা গেল গভীর এক রাত্রে ওই পাহাড়ের চূড়ায় অকস্মাৎ আগুনের কুণ্ডলি জ্বলতে দেখা গেল। পরের দিন পাহাড়ের লোকজন হাঁটাচলা করতে গিয়ে দেখল তান্ত্রিকদের আস্থানায় কে বা কারা মর্মান্তিকভাবে ওদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং ঘুমন্ত অবস্থায় তান্ত্রিকদের কিছু লোকও মারা গিয়েছিল। আর কিছু লোক সেই দিন গভীর রাত্রে অন্যত্র চলে যায়। কেন ওরা চলে গেল সেটা লোকদের কাছে আজ কয়েক মাস পর মিতার ছোট বোন রীতা যখন তার বোনের ওয়ার্ড্রব খুলতে যাবে, ঠিক তখনই সে তার ওয়ার্ড্রবে সে পুতুলটি দেখতে পেল। যখন সে পুতুলটি দেখতে পেল ঠিক তখনই রীতা আটকে উঠল। কিন্তু যখন ভালো করে তাকাতে গেল তখন সেটা চোখের পলকে আবার অদৃশ্য হয়ে গেল। রীতা মনে মনে ভাবল এটা হয়তো তার চোখের ভুল, কই এখানে তো কোনো পুতুল নেই। এটা ভেবে রীতা আবার ওয়ার্ড্রবটা লাগিয়ে নিল এবং তার মতো করে সেই কক্ষ ত্যাগ করে বেরিয়ে গেল। যেই রীতা রুম থেকে বেরিয়ে যেতে লাগলো ঠিক এর কিছুক্ষণ পর পুতুলটি আবারও মিতার ওয়ার্ড্রবে বহাল রইল, যা রীতার চোখ কিছুতেই দেখতে পেল না। এভাবে দেখতে দেখতে আরো দুটো দিন কেটে গেল। পুতুলটি রীতাকে বিশেষ নজরে রাখছে, যা রীতার অগোচর মন সেটা কখনো লক্ষ্য করল না। আজ সন্ধ্যায় সে যখন পড়ার টেবিলে পড়তে বসেছে, কিছুক্ষণ পর হঠাৎ রীতার ডান দিকে তার পেন্সিলটি মেঝেতে পড়ে যায়। তাই সে যখন সেটা হাত দিয়ে বাড়িয়ে নিতে যাবে তখনই রীতা লক্ষ্য করে মেঝেতে একটা পুতুলের ছায়া। রীতা চমকে ওঠে, মুহূর্তে অজানা এক ভয়ে তার বুক কেঁপে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। যখন মাথা তুলে ছায়ার অস্তিত্বের দিকে খোঁজে তখন সে দেখে ওখানে সোফার পাশে ফুলদানির প্রতিচ্ছবি এসে মেঝেতে পড়েছে। ফুলদানির ছায়া দেখে রীতা অনেকটা স্বস্তি নিয়ে আবারও পড়তে মন দেয়। রাত ঠিক 12:10। রীতা নিজ রুমে আজ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ অনাকাঙ্ক্ষিত এক দুঃস্বপ্ন দেখে রীতা চমকে ওঠে, সারা শরীর থরথর ঘামে ভিজে যায় নিমিষেই। কি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে সে, স্বপ্নটা কি অদ্ভুত ছিল। রীতা কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ তার স্মরণ হল সে স্বপ্নে দেখেছে মিতা ও রীতা একটা দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জায়গাটা খুব অপরিচিত। যতটুকু তার স্মরণ হল আঁকাবাঁকা রাস্তার দুই পাশে অসংখ্য সারি সারি গাছ লাগানো, রাস্তাটি পাহাড়ের ঠিক মধ্যভাগে, ছোট একটি পাহাড়ি ঢালু রাস্তা, রাস্তার অপর পাশে একঝাঁক বেতকাবনের ঝোপঝাড়। এমন একটি পাহাড়ি রাস্তা যে জায়গাটা রীতা এর আগে কখনো দেখেনি। হঠাৎ একটা চিৎকার শুনে রীতা পেছন দিকে ফিরে তাকায়। মিতা পা পিছলে খাদে পড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ বড় বোন মিতাকে বাঁচাতে গিয়ে রীতা তার হাতটি ধরে এবং রীতা তাকে খাত থেকে টেনে টেনে তোলার চেষ্টা করতে লাগলো। অনেক কষ্টে যখন রীতা তার বড় বোন মিতাকে খাত থেকে টেনে উপরে তুলতে সক্ষম হল, ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কয়েকজন কালো পোশাকধারী এসে তাকে ধাক্কা দিয়ে খাদের গভীরে ফেলে দেয়। রীতার ঘুম তখনই ভেঙে যায়। স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠতেই রীতা অনেকটা ভয়ে চুপসে যায়। বুকটা অজানা এক আতঙ্কে কেঁপে ওঠে বারবার। এদিকে বিদ্যুৎবিহীন রাত, ঘরের মোমবাতির অবশিষ্ট মোমটুকু গলতে আর মাত্র কয়েক মিনিট। রীতা বিছানা থেকে উঠে কিচেনের দিকে যায় মোমের খোঁজে, কিন্তু হঠাৎ পেছন ফিরে বারবারই তাকায় সে। তার মনে হয় কেউ একজন তাকে লক্ষ্য করছে, কিন্তু পেছনে তাকাতে গিয়ে কারো অস্তিত্ব না পেয়ে আবারও মোম খুঁজতে মনোযোগ দেয় সে। অবশেষে একটি মোম হাতে নিয়ে রীতা তার নিজ রুমে প্রবেশ করে। প্রদীপের কোটায় মোমটি জ্বালিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে রীতা। কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকার পর রীতা হঠাৎ চোখ খুলতে যাবে এমন সময় সে আবছা আলোতে দেখে তার বিছানার ঠিক 3 ফুট উপরে কুচ্ছির ছায়াগুলো ভাসমান অবস্থায় তাকে লক্ষ্য করে যাচ্ছে। বেসুরো মায়া ভঙ্গিতে ওরা হাসছে। কয়েকটা অশরীরী তার দিকে লম্বা হাত বাড়িয়ে স্পর্শ করতে যাবে এমন সময় রীতা চিৎকার দিয়ে উঠল। ভয়ে তৎক্ষণাৎ রীতা চোখ দুটো বন্ধ করে নিল। খানিক্ষণ পর রীতা যখন আবার চোখ খুলতে গেল তখন সে দেখল সেই অশরীরী হাতগুলো ঠিকই বাড়িয়েছে, কিন্তু তাকে স্পর্শ করতে বারবার ব্যর্থ হচ্ছে। রীতা খুব অবাক হয়, এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে সে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাঁচিয়ে নিচ্ছে। তার চোখের সামনে সেই অশরীরীগুলো ঝলসে যেতে দেখে রীতা চমকে ওঠে। তৎক্ষণাৎ মনে মনে ভাবে, তার দেহে কোনো অশরীরী প্রবেশ করতে পারছে না কেন? যেই আসছে মুহূর্তে তার চোখের সামনে ঝলসে যাচ্ছে। কিছুক্ষণ পর রিতার রুমটি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই ওপাশ থেকে দরজায় কটকট শব্দ শোনা গেল। রিতার কানে ভেসে আসলো, রিতা কি হয়েছে মা, চিৎকার করছিলে কেন, দরজা খুললো। হঠাৎ মা বাবার কণ্ঠ শুনে রিতার অনেকটা স্বস্তি খুঁজে পায়। মুহূর্তে বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলতে যায় সে, এবং মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রিতার মা বাবার বুঝতে চেষ্টা করেন কি হয়েছে বলে কয়েকবার জিজ্ঞেস করেন তাকে। রিতা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা আমি ওখানে সেই পুতুলটি দেখেছি। রিতার মুখে পুতুলের কথা শুনে রিতার বাবা মার বুকটা মুহূর্তে কেঁপে উঠল। অজানা আতঙ্কে একে অপরের দিকে তাকাল। তাদের আর বুঝতে বাকি রইল না, ও এসে গেছে, ও এসে গেছে। এটা বলে প্রচণ্ড ভয়ে মেয়েকে বুকে জড়িয়ে নেন সিতারা বেগম। রিতার মুখে পুতুলের কথা শুনে রিতার মা বাবার বুকটা কেঁপে উঠল। রিতার বাবা আনোয়ার সাহেব প্রচণ্ড ভেঙে রয়েছেন। মা সিতারা বেগম মেয়ের পাশে বসে খুব কান্নাকাটি করছেন। ওরা তাদের এক মেয়েকে হারিয়েছে, তাই এখন তাদের একমাত্র মেয়ে রিতাকে তারা কোনোভাবেই হারাতে চান না। পরের দিন আনোয়ার সাহেব পাগলের মতো চারিদিকে খুঁজেও তান্ত্রিক দলের সর্দারকে কোথাও খুঁজে পেলেন না। এমনকি তাদের আর কোনো হদিসও মিলল না। দেখতে দেখতে আরও একটি দিন শেষ হয়ে আবারও আরও একটি রাত তাদের দরজায় কড়া নাড়ল। আজ অবশ্য সিতারা বেগম মেয়ের রুমে রিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমালেন। রাতে বাতিগুলো জ্বালানো রেখেছিলেন তিনি, আর নিজের চোখটা সবসময়ের জন্য খুলে রেখেছেন। হঠাৎ সিতারা বেগমের চোখে আচমকা নিদ্রা ভর করল। এদিকে রিতা একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় গভীর হতে চলল, চারিদিকটা কেমন শুনশান নিরবতা। হঠাৎ কারো কণ্ঠে রিতার ঘুমটা ভেঙে গেল। রিতা শুনতে পেল কে যেন ওকে মায়া ভরা কণ্ঠে ডাকছে, এই রিতা, রিতা ওঠ বোন আমার, দেখ আমি এসেছি, চোখ খোল আমি তোর বোন মিতা। রিতা চোখ খুলতেই সে দেখল মিতা তার সামনে দাঁড়িয়ে আছে। মিতাকে এভাবে দেখে রিতা পুলকে ভরে উঠল। কিন্তু ও তখনও ঘুমের ঘোরে এটা ঠিকই ভুলে গিয়েছিল যে রিতা মারা গিয়েছে। রিতা তার বোনকে হঠাৎ এভাবে চোখের সামনে দেখে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ল। তাই সে ছট করে বিছানা থেকে উঠে মিতার সামনে এসে দাঁড়াল। খুব হাসি খুশি মুখে বলতে লাগলো, আপু তুই এসেছিস, এতদিন কোথায় ছিলি তুই? মিতা জবাবে বলল, আমাকে ওরা ধরে নিয়ে গেছে রে ওই অনন্তপুরীতে, তুই কি যাবি আমার সাথে? রিতা তখনও একটা ঘোরের থেকে মাথা নাড়িয়ে সায় দিল এবং বলল, যাবো আপু, তাহলে চল আমার সাথে। মিতাকে অনুসরণ করে রিতা ঠিক মিতার পিছু পিছু আসতে লাগলো। বাড়ির বাহিরে যখন রিতা পা ফেলল, ঠিক তখন সে দেখল কে একজন তাকে পেছন থেকে ডাকছে, যাস না বোন। রিতা পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এইদিকে আবারও রিতা সেই মিতার পেছন পেছনে হাঁটতে লাগলো। আবার পেছন থেকে একজন বলে উঠল, যাস না বোন, ওর সাথে যাস না। রিতা আবারও পেছন ফিরে তাকালো। এবার সে দেখল কিছুটা দূরে সাদা পোশাক পরা একটা মেয়ে। ওর মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ও রিতাকে দেখেই বলল, যাস না বোন, ওর সাথে যাস না। রিতা খুব চমকে উঠল আর অবাক হয়ে ভাবল, ও কে? এইদিকে মিতা নামক ওই ছায়াকে অনুসরণ করে রিতা ঠিক বাড়ির সামনে ওই মাঠে এসে থামল। সে দেখল ওই মাঠে অনেকগুলো মেয়ে খেলাধুলা করছে, ওদের মধ্যে লতাও আছে। সব মেয়েদের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সেখানে একটি মেয়ের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। ও এমনভাবে রিতার দিকে তাকিয়ে শুধু কেঁদেই যাচ্ছে। রিতা ভালো করে লক্ষ্য করে তারপর মিতাকে বলে ওঠে, ও কে, এভাবে কাঁদছে কেন? মিতা জবাবে বলে, ও ছায়া, ও শুধু একটি ছায়া। রিতা যখন ওর ড্রেসের দিকে তাকায় তখন সে চমকে যায়। রিতা দেখে তার বোন মিতার যে ড্রেস পরা ওই মেয়েটির শরীরে সেই একই ড্রেস। মুহূর্তে যেন রিতার হুশ চলে আসে। ঠিক তখনই পেছন থেকে রিতার মা বাবা রিতাকে ডাকতে থাকেন, রিতা কোথায় যাচ্ছিস মা, শোন দাঁড়া। রিতা পেছন ফিরে তাকিয়ে দেখে মা বাবার পেছনে পেছনে দৌড়ে আসছেন। এবার রিতা যখন মাথা ঘুরিয়ে তার সামনের সারা মাঠের দিকে তাকালো, দেখলো ওখানে কেউ নেই, সব কিছু যেন স্বাভাবিক। সিতারা বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। রিতা মাকে লক্ষ্য করে বলল, মা ওখানে আপু, আজ আমি আপুকে দেখেছি, মা আপু এসেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সিতারা বেগম অঝরে চোখের জল ফেলতে লাগলেন আর বললেন, মা তার তোর বোন মিতা মারা গেছে, মিতা আর কখনো আসতে পারবে না। এটা বলে রিতার মা বাবা রিতাকে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। এদিকে রিতা বারবার পেছন ফিরে তাকাচ্ছে আর বলছে, মা ওই তো আপু, ওই তো ওখানে। হঠাৎ তার চোখের সামনে আবারও সেই মেয়েগুলোকে দেখতে পেল সে, আর তাদের মধ্যে মিতাকেও সে দেখতে পেল। রিতা দেখলো মিতার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। রিতা চিৎকার দিয়ে আবারও বলল, মা ওই দেখো আপু। রিতার মা বাবা পেছন ফিরে তাকালেন, কিন্তু শূন্য মাঠে কাউকে না দেখে আবারও মেয়েকে নিয়ে নিজেদের ঘরের দিকে চলে গেলেন। পরের দিন রিতার বাবা এক প্রতিবেশী রহমত আলী নামের একজন লোক এসে বলল যে কেশবপুর নামের একটি জায়গায় একজন ভালো নাম করা কবিরাজ থাকেন, চারিদিকে তার খুবই নাম ডাক, তিনি জিন সাধক। লোকের মুখে শোনা প্রতি রবিবার রাতে তিনি জিন বস করেন। অবশেষে রিতার মা বাবা সিদ্ধান্ত নিলেন মেয়েকে তারা ওনার কাছে নিয়ে যাবেন। তাই তিনি অগত্যা দেরি না করে আনোয়ার সাহেব মেয়ে ও ওনার স্ত্রীকে নিয়ে সেই কবিরাজের কাছে গেলেন। কবিরাজ রিতাকে একটা ঘরে নিয়ে গেলেন যেখানে ছিল একটি ত্রিভুজের মতো জায়গা, মাটিতে আঁকা অসংখ্য লেখার ছাপ, আর ঘরের চারিদিকে দেয়ালে বড় বড় করে আরবি হরফের বিভিন্ন লেখা। ত্রিভুজের ঠিক মাঝখানে রিতাকে শুইয়ে দিলেন তিনি। তারপর রিতার পাশে বসে তিনি ধ্যানে মগ্ন হয়ে রইলেন। দীর্ঘ আধা ঘন্টা পর তিনি চোখ খুললেন। এবার তিনি ভয় ও বিভৎস চাহনিতে আনোয়ার সাহেবকে বললেন, রিতার শরীরে যে আত্মা ভর করেছিল সে কোনো সাধারণ আত্মা নয়, ও যখন জীবিত ছিল তখন সে তান্ত্রিক বিদ্যায় খুবই পারদর্শী ছিল, ও ছিল উড়িষ্যার পাহাড়ি অঞ্চলের এক তান্ত্রিক সর্দারের ছেলে, তার নাম দীরু। ও যখন কৈশোরে ছিল তখন গ্রামের তারই সমবয়সী মেয়েকে জোর করে খারাপ কাজ করাত, সর্দার তাকে সেজন্য অনেক শাস্তি দিয়েছিলেন, সমাজে লোকের সামনে তাকে 100টা বেত আঘাত করা হয়েছিল, তারপর তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। কিন্তু দীরু এত অপমান ও লাঞ্ছনা মনে পোষণ করে রাখল যার বহিঃপ্রকাশ পরবর্তীতে পাওয়া গেল। এর 2 দিন পর ঘটল এক অকস্মাৎ ঘটনা। এক সকালে তাদের গ্রামের জলাশয়ে একটি মেয়ের লাশ পাওয়া গেল, ও সেই মেয়ে ছিল যাকে দীরু ধর্ষণ করেছিল। এদিকে সবার আর বুঝতে বাকি রইল না এই মেয়েকে কে হত্যা করেছে। চারিদিকে খবরটি রাতারাতি ছড়িয়ে পড়তে লাগলো। এইদিকে তান্ত্রিক সর্দারের কানেও খবরটি পৌঁছালো। তান্ত্রিক সর্দার ছেলে দীরুর কৃতকর্মের জন্য গ্রামবাসী তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালো। অবশেষে সর্দার বাধ্য হয়ে নিজের ছেলে দীরুকে জ্বলন্ত কুণ্ডলিতে ফেলে হত্যার আদেশ দিলেন। সেদিন তান্ত্রিক পাড়া জ্বলন্ত কুণ্ডলীর কালো ধোঁয়া আচ্ছন্ন করে রেখেছিল গোটা গ্রামটাকে। আনাচে কানাচে বাতাসে বইছিল তীরুর চিৎকার ও আর্তনাদ। আতকে উঠেছিল গোটা পাহাড়বাসী। নির্মমভাবে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হল দীরুকে। দীরু মারা যাওয়ার পর টানা 3 দিন গভীর রাতে তারই সমাধিস্থল থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা যেত। রাত দুপুরে এমন ভয়ঙ্কর আওয়াজে গ্রামের লোকদের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করতে লাগল। পরের দিন তান্ত্রিক সর্দার তার ছেলে দীরুর সমাধিস্তূপে গিয়ে দীরুর অতৃপ্ত আত্মাকে মন্ত্র বলে একটা পুতুলের মধ্যে বন্দী করে সেটাকে পুঁতে দেন তারই সমাধিস্তম্ভে। তারপর কেটে গেল কয়েক মাস, গ্রামবাসীরা আগের মতো শান্তিতে দিন কাটাতে লাগল। কিন্তু একদিন গ্রামবাসী লক্ষ্য করল দিরুর সমাধিস্থল থেকে এক কালো ধোঁয়া বের হতে লাগল। মুহূর্তে কালো ধোঁয়া গ্রাস করতে লাগলো পুরো গ্রামবাসীকে। কয়েক সপ্তাহ বইতে লাগলো সেই অজানা কালো ধোঁয়া। এইদিকে মানুষের শরীরে দেখা দিল নানাবিধ রোগ আর জটিলতা। কেউ কেউ রোগে মারা গেল, কেউ বা ধুকে ধুকে মৃত্যু শয্যায় পতিত হল। গ্রামবাসী প্রচণ্ড ভয় আর আতঙ্কে নিজ নিজ জীবন বাঁচাতে অন্যত্র চলে যেতে শুরু করল। দেখতে দেখতে তান্ত্রিক পাড়া পরিণত হল এক জনমানব শূন্য পরিত্যক্ত ভুতুরে পাড়া হিসেবে। গত কয়েক দশক ধরে ওই তান্ত্রিক পাড়াকে স্থানীয় সরকার রোড সাইডের আন্ডারে এনে এক পরিত্যক্ত জনপদ হিসেবে ঘোষণা করে। সময়টা ছিল 2002 সাল। উড়িষ্যায় খুব ভয়াবহ বন্যা দেখা দিল। পাহাড়ি ঢল এতটাই বেশি ছিল যে পুরো পাহাড়ি এলাকায় বন্যায় ভেসে যায় পুরো গ্রাম। সেই বন্যায় দিরুর সমাধিস্থলকে ছিন্ন ভিন্ন করে ভাসিয়ে নিয়ে যায় অজানা স্রোতে। হয়তো দিরুর অতৃপ্ত আত্মা সেই দিনই মুক্তি পেয়েছে। কবিরাজের মুখে অভিশপ্ত পুতুলের এমন ভয়ঙ্কর কাহিনী শুনে আনোয়ার সাহেব ও সিতারা বেগম রীতিমতো আঁতকে উঠলেন। ভয় ও তীব্রতায় মেয়েকে জড়িয়ে ধরলেন কয়েকবার। আতঙ্ক চোখে আবারও কবিরাজের কথায় মনোযোগ দিলেন। গত কয়েক বছর থেকে আমি সেই অভিশপ্ত পুতুলের সন্ধান করে আসছি। অবশেষে আমি সেই পুতুলের সন্ধান পেলাম। তবে আপনার মেয়ের দেহে আমি দুটো আত্মার সন্ধান পেয়েছি, যা গত কয়েক মাস থেকে তার শরীরে বিচরণ করছে। এই দুটো আত্মার মধ্যে একটি সেই অভিশপ্ত পুতুলের, আরো একটি আত্মা, সেটা একটা মেয়ের। আর সেই মেয়েটা হলো আপনাদের বড় মেয়ে মিতার। কথাটা শোনা মাত্র আনোয়ার সাহেব ও সিতারা বেগম অবাক হয়ে কবিরাজের দিকে তাকালেন। ছলছল চোখে বলে উঠলেন, আমার মেয়ে এখন আত্মা হয়ে গেছে। কবিরাজ সন্তুষ্ট চোখে বললেন, আপনার মেয়ে মিতা কোনো অতৃপ্ত আত্মা না, ও তো কেবল আপনার ছোট মেয়ের রক্ষা কবচ মাত্র। কাল রবিবার আমি আসন পেতে বসব, আর কালই সেই অতৃপ্ত পুতুলের বিনাশ হবে, নিশ্চয় বিনাশ হবে সেই সব পথভ্রষ্ট আত্মাদের। কিন্তু তাকে আমি এখানে বিনাশ করতে পারবো না। এই শক্তিধারী আত্মাকে সেখানেই বিনাশ করতে হবে যেখানে দিরুকে প্রথম সমাধিস্থ করা হয়েছিল। আমরা আজই উড়িষ্যার সেই পাহাড়ের অঞ্চলে রওনা দিব, যাতে কাল সন্ধ্যার আগে সেখানে গিয়ে পৌঁছাতে পারি। কবিরাজের কথা মতো আনোয়ার সাহেব তার মেয়ে ও স্ত্রীকে নিয়ে কবিরাজের সাথে উড়িষ্যার সেই পরিত্যক্ত পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। শহরের পর শহর পেরিয়ে ছুটে চলল তাদের যাত্রা। টানা একদিন যাত্রা শেষে অবশেষে তারা উড়িষ্যার সেই পাহাড়ের পদতলে এসে পৌঁছাল। সামনে একটা ঘন কালো জঙ্গল, তার ঠিক পাশেই তান্ত্রিক পাড়া। জঙ্গলের সরু রাস্তা দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে উঁচু পাহাড়ের পাদদেশে এসে রাস্তাটা শেষ হল। আনোয়ার সাহেব এদিক সেদিক তাকালেন কয়েকবার। চারিদিকে কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেছে পুরো পাহাড়। কোথাও কোন জনমানবের চিহ্ন মাত্র নেই। এদিকে কবিরাজ হাতের ইশারায় দেখিয়ে দিলেন উঁচু পাহাড়ের শেষ অংশে দিরুর সমাধিস্থল। তাদেরকে এখন সেই উঁচু পাহাড়ের শেষ সীমানায় যেতে হবে। অনেক কষ্টে উঁচু পাহাড়ের উপরে উঠতে শুরু করলেন তারা। সিতারা বেগম মেয়েকে শক্ত করে ধরে গুটি গুটি পায়ে পাহাড়ের সরু রাস্তা বেয়ে উঠতে লাগলেন। কিন্তু উঠতে গিয়ে কয়েকবার হোঁচট খেয়ে পড়লেন। আনোয়ার সাহেব খানিকটা এগিয়ে পিছনে এসে আবারও মেয়ে ও স্ত্রীকে সাহস যোগালেন। অবশেষে তারা পাহাড়ের শেষ সীমানায় এসে পৌঁছাল। এদিকে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিন্তু এখানে আসতেই তারা এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। নিচে থাকাকালীন সময়ে সেখানে বাতাসের ছিটে ফোঁটা ছিল না, কিন্তু হঠাৎ কোথা থেকে এখানকার হাওয়া থুম করে বদলে গেল। কেমন যেন দমকা বাতাস বইতে লাগলো চারিদিকে। অজানা নতুন এক আতঙ্কে সিতারা বেগমের বুকটা কেঁপে উঠল। তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ হাতে জড়িয়ে রাখলেন মেয়েকে। কবিরাজ তার আসনের জন্য চারিদিকে মশাল জ্বালানোর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আচমকা চারপাশে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো পাহাড়। কবিরাজ কিছু একটা টের পেয়ে দ্রুত একটা গোলক চক্র এঁকে আনোয়ার সাহেব ও তার মেয়ে স্ত্রীকে বললেন, যতক্ষণ না আমাদের কার্য শেষ হচ্ছে আপনারা এই গোলক চক্র থেকে বের হবেন না, নয়তো বড় বিপদ হয়ে যাবে। কবিরাজের কথা অনুযায়ী আনোয়ার সাহেব মেয়ে ও স্ত্রীকে নিয়ে গোলক চক্রে দাঁড়িয়ে থাকলেন। এইদিকে কবিরাজ আসন পেতে বসলেন। কবিরাজ যখনই চোখ বন্ধ করলেন ঠিক তখনই শুরু হল দিরুর আত্মার অবলীলা। সারা পাহাড়ে কালো ছায়া ও আত্মাদের আনাগোনা শুরু হল। আনোয়ার সাহেব ও সিতারা বেগমের বুকটা কেঁপে উঠল মুহূর্তেই। প্রচণ্ড ভয় নিয়ে স্ত্রী ও মেয়েকে জড়িয়ে নিলেন বুকে। সিতারা বেগম নিজ হাত দিয়ে মেয়ের চোখ ধরে রাখলেন, এবার নিজেও চোখ বন্ধ করে ফেললেন। হঠাৎ উপাশ থেকে সিতারা বেগমের কানে একটা চেনা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। তিনি চোখ খুলে তাকালেন, দেখলেন তার মেয়ে মিতা সেখানে দাঁড়িয়ে আছে। মায়ের দিকে করুণ আকৃতি ভরা কণ্ঠে সে মাকে ডাকছে, মা আমি মিতা, এসো মা আমাকে নিয়ে যাও, মা বেরিয়ে এসো এই গোলক চক্র থেকে। সিতারা বেগম মেয়ে মিতাকে দেখে কেমন যেন বিচলিত হয়ে উঠলেন। মুহূর্তে গোলক চক্র থেকে পা বাড়াতে চাইলেন, কিন্তু যখনই তিনি এক পা ফেলতে যাবেন ঠিক এমন সময় কবিরাজ ধ্যানমগ্ন থেকে চিৎকার দিয়ে উঠলেন, দাঁড়ান, ও আপনার মেয়ে না, ও ঋদুর মায়া আত্মা, আপনারা এই গোলক চক্র থেকে কখনোই বের হবেন না। মুহূর্তে সিতারা বেগম হুশ চলে আসলো। চারিদিকে প্রবল বাতাস বইতে শুরু করল। আত্মারা বিভৎস কণ্ঠে ওদের আশপাশে ছুটতে লাগলো। এদিকে কবিরাজ দিরুর সমাধিস্থানে একটি আগুনের কুণ্ডলি জ্বালালেন। এবার রিতাকে বললেন সে যেন চোখ বন্ধ করে গোলক চক্র থেকে বের হয়ে আসে, আর ঠিক 10 কদম হেঁটে আসে, কোনোভাবেই চোখ যেন না খোলে। মিতা কবিরাজের কথা অনুযায়ী 10 কদম পা ফেলে দিরুর সমাধিস্তম্ভে এসে থামল। এবার কবিরাজের কথা অনুযায়ী রিতা সে অভিশপ্ত পুতুলটিকে জ্বলন্ত কুণ্ডলিতে ফেলে দিল। রিতা যখন অভিশপ্ত পুতুলটি জ্বলন্ত কুণ্ডলিতে ফেলে দিল, ঠিক তখনই দিরুর অভিশপ্ত আত্মার চিৎকারে সারা পাহাড় কেঁপে উঠল। আস্তে আস্তে প্রকৃতি আবার শান্ত হয়ে গেল। কবিরাজ এবার মাটিতে জমে থাকা সেই পুতুলের ছাই সংগ্রহ করে একটা বড় কবজে ভরে সেটা দিরুর সমাধিস্তম্ভে পুঁতে দিলেন আর বললেন, আমরা দিরুর আত্মার বিনাশ করতে পেরেছি। এই ঘটনার এক যুগ পর আবারও উড়িষ্যায় ভয়াবহ বন্যা দেখা দিল। পাহাড়ি ঢল এতটাই বেশি ছিল যে দিরুর সেই কবজ বাক্সটির মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। হয়তো আবারও মুক্তি পেয়ে গেল সেই অভিশপ্ত পুতুলের। চম্পা আজ স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় ডাস্টবিনের ঠিক পাশে একটি সুন্দর পুতুল দেখে চমকে উঠল। পুতুলটি চম্পার বেশ ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর তেমনি তার চেহারা, অবিকল মানুষের মতো দেখতে। সে মনে মনে ঠিক করল এই পুতুলটি সে বাড়ি নিয়ে যাবে। এই ছিল অভিশপ্ত পুতুলের গল্প। ভূত গল্পের সকল শ্রোতাদের ভালো লেগেছে নিশ্চয়ই, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। প্রিয় শ্রোতা, আপনাদের কি মনে হয়, অভিশপ্ত পুতুলের ঘটনা কি আসলেই শেষ হয়েছিল, নাকি চম্পার সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল যা ঘটেছিল মিতা ও রিতার সাথে? আপনাদের কি মনে হয়? তো শুনে এলাম আমরা অভিশপ্ত পুতুল গল্পটি। কেমন লাগলো আপনাদের এই গল্পটি আমাদেরকে কমেন্ট করে জানান। তাছাড়া আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ের গল্পসমূহ আমাদেরকে জানাতে পারেন। গল্প সম্বন্ধে যে কোনো পরামর্শ আমাদেরকে দিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য ইমেল করুন bhutt.show@gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে which is 01730178995। চলুন আর দেরি না করে চলে যাই পরের গল্পে। শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
বংশ আমি নির্বংশ করে দিব, যদি তুই কিছু করতে আসিস তাহলে তোর বংশ নির্বংশ করে দিব, কথাটা মনে রাখিস। আমার নাম ইফরিত, আমার নাম ইফরিত।
এই বলে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। আমি দরজার পাশ থেকে শুনছিলাম। দাদা তখন লোকটাকে বলল, দেখুন তো সব তো শুনলেন, কি জন্য আপনাদের উপর এমন করে খবিশটা? হুজুর, আমার ছোট বাচ্চা দুটো কিভাবে বুঝবে যে ওটা সাপ না, ওটা জিনের বাচ্চা ছিল? দেখুন, সন্ধ্যাকালে জিনেরা চলাফেরা বেশি করে, এর বিভিন্ন প্রাণীর রূপ নিয়ে চলাফেরা করে। জিনেরা সাপ, কুকুর, বিড়াল এগুলোর রূপ নিতে পছন্দ করে। জেনে হোক আর না জেনেই হোক, আপনার সন্তানেরা তো একটা ভুল করেছে, ও সন্তানদের মেরে ফেলেছে, তাই সে আপনাদের উপর ক্ষিপ্ত, সুযোগ পেলেই আপনাদের ক্ষতি করবে। হুজুর, আমাদের বাঁচান আপনি, এমনিতেই আমি আমার বাবা আর মেয়েকে হারিয়েছি, আমার ছেলেটাকে অন্তত বাঁচান। দেখুন, আমি আবার বলছি, বাঁচানোর মালিক আল্লাহ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা কেউ নামাজ পড়েন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি কুরআন শরীফ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তিনি চাইলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে হুজুর, আমি পানি পরে দিচ্ছি, বাড়ি গিয়ে পুরো বাড়ি পানি ছিটিয়ে দিবেন, আর পানির মধ্যে একটু মিশিয়ে ছেলেটাকে গোসল করাবেন। আর আমি আগামীকাল আপনাদের বাড়ি আসব, বাড়িটা বন্ধ করতে হবে। ঠিক আছে হুজুর। এরপর লোকটা তার ছেলেকে কোলে করে নিয়ে চলে গেল। নাতবউ, আমাকে একটু খাবার পানি দাও তো। আনছি দাদা। আমি গিয়ে কুয়ো থেকে পানি উঠিয়ে দাদার ঘরে গেলাম। দাদা, এই নেন পানি, এখানে রাখো। আমি পানি রেখে দাঁড়িয়ে রইলাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে দাদা বলল, কি নাতবউ, কিছু বলবা? দাদা, জিনেরা এত খারাপ হয় কেন? শুনো নাতবউ, সব জিনেরা খারাপ হয় না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে তেমনি জিন জাতির মধ্যেও ভালো মন্দ আছে। ও আচ্ছা দাদা, একটা কথা বলি। হুম বলো। সেদিন যে আমার সাথে আসছিল আপনার মতো, সেও কি জিন? দাদা মুচকি হেসে বললেন, এইসব নিয়ে তুমি ভেবো না, আর কখনো যদি সেদিনের মতো বদজিন পথ আগলে দাঁড়ায় তাহলে ভয় পাবে না, দোয়া পরে শরীর বন্ধ করে নিবে, তাহলেই তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আর একটা কথা নাতবউ, বিপদে আপদে সবসময় আল্লাহকে স্মরণ করবা। ঠিক আছে দাদা। সেদিন দাদা আমাকে শরীর বন্ধ করা সহ কিছু আমল শিখিয়ে দিয়েছিলেন, এরপর থেকে সবসময় নিজের শরীর বন্ধ করে রাখতাম। পরের দিন দাদা ওই লোকের বাড়ি যায়, ওই লোকের বাড়ি বন্ধ করে দিয়ে আসে। এরপর অনেক লোকের কাজ করা দেখেছি দাদার। এ বাড়িতে বিয়ে হয়ে আসা আমার প্রায় একটা বছর কেটে গেছে। এই এক বছরে অনেক কিছুই দেখেছি। দাদাকে দেখতাম আগের থেকে বেশি বেশি ইবাদত করত, রাত জেগে তাহাজ্জুদ পড়ত। একদিন সকালে সবাই খেতে বসেছি, এমন সময় হঠাৎ শুনলাম কেউ একজন বাহির থেকে বলছে, হুজুর বাড়িতে আছেন? হুজুর, এত সকালে আবার কে আসলো? বের হয়ে দেখো তো কে এসেছে। আমার স্বামী তখন উঠে বাহিরে গেল দেখতে। আরে আপনি, আবার কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই আমার সব শেষ হয়ে যাচ্ছে, আমার ছেলেটা। এই বলেই লোকটা কান্না করতে থাকে। কান্নার শব্দ শুনে আমি একটু বাহিরে উঁকি দিলাম, দেখলাম সেই লোকটা এসেছে। লোকটার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। একটু হুজুরকে ডেকে দেন না ভাই। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি দাদাকে। ততক্ষণে দাদার খাওয়া শেষ করে খাবার ঘর থেকে বের হয়ে গেলাম। দাদাকে দেখি লোকটা এসে দাদার হাত ধরে কান্না শুরু করে দেয়। হুজুর আমার ছেলেটাকে বাঁচান, সকাল থেকেই ছেলেটা কেমন করছে, সারা শরীরে কুকুরের আঁচড় দেখা যাচ্ছে যেমন আমার হয়েছিল, ছেলেটা কেমন কালো হয়ে যাচ্ছে, হুজুর আমার ছেলেটাকে বাঁচান। এটা কেমনে সম্ভব, আমি তো বাড়ি বন্ধ করে দিয়ে আসছি। আচ্ছা চলুন দেখি কি হয়েছে। দাদা তখন লোকটার সাথে তার বাড়িতে যায়। দাদা যখন ওই লোকের বাড়িতে ঢোকে তখন মেয়েলি তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, কেউ
কি রে কাঠমোল্লা, তুই আসছিস? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আজ তোকে ছাড়বো না কাঠমোল্লা, আজ তোর ঘর মটকাবো। আয় আয়।
দাদা সাথে সাথে দোয়া পড়ে শরীর বন্ধ করে নিল। দাদা সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে ছেলেটার উপর ভর করেছে কেউ। দাদাকে দেখেই ছেলেটা মেয়েদের মতো হেসে উঠে বলে,
আয় কাঠমোল্লা আয়, বাড়ি বন্ধ করে দিয়ে কি করলি রে? সেই তো আমি ঢুকেই গেলাম, তোর বন্ধ ভেঙে ঢুকে গিয়েছি আমি।
কে আপনি আর এই ছেলেকে ধরছেন কেন?
আমাকে ভুলে গেলি রে কাঠমোল্লা? ও আমাকে চিনবি কিভাবে, আমাকে তো আগে দেখিসনি। ইফ্রিতে নাম শুনছিস রে কাঠমোল্লা?
শুনছি, কে হয় আপনার?
আমি ইফ্রিতের বউ, এবার চিনছিস রে কাঠমোল্লা?
চিনেছি। দেখুন ছেলে মেয়ে দুটো না জেনে আপনাদের সন্তানদেরকে মেরে ফেলেছে, তার পরিবর্তে আপনার তো দুটো জান নিয়েই গেছেন, তাহলে আবার কেন এসেছেন?
কি বললি কাঠমোল্লা, তুই কি কিছু জানিস? আমার ছেলে দুইটার কি অপরাধ ছিল, কেন ওরা আমার ছেলে দুইটাকে হত্যা করলো? তুই কি ভেবেছিস আমি এদেরকে সহজেই ছেড়ে দিব? আমি এর বংশ নির্বংশ না করে ছাড়বো না, এদের সবাইকে শাস্তি পেতে হবে। আমার ছেলেদের হত্যার বদলে এদের সকলকে প্রাণ দিতে হবে।
দেখুন বাঁচা মরা আল্লাহর হাতে, আপনারা এটা করার কেউ না, আর সেই ক্ষমতাও আপনাদের নেই, একমাত্র আল্লাহ তাআলার আছে সেই ক্ষমতা।
আমার কি ক্ষমতা আছে না নেই তা দেখবি তুই।
এই বলে ছেলেটা নিজেই নিজের চোখে মুখে খামচি দিতে শুরু করে, আর সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। দাদা এবার ধমক দিয়ে বলে, এই থাম, এখন না হলে আমি অন্য ব্যবস্থা নিব। বল কি দিলে তোরা এই পরিবারকে ছেড়ে দিবি?
দিতে পারবি না রে কাঠমোল্লা, দিতে পারবি না। বল কি চাস শুনি। আমি চাই এদের প্রাণ দিবি।
এটা বাদে অন্য কিছু কি নিবি বল?
আচ্ছা এদের প্রাণ যখন দিবি না, তাহলে তোর ছেলের প্রাণটা দে। আরে না না না, তোর ছেলের কলিজাটা খেয়ে মজা পাবো না, তার চেয়ে তুই তোর নতুন নাতবউয়ের পেটেরটাকে দিয়ে দে, একেবারে কচি কলিজাটা সেই স্বাদ হবে রে। আয় শুয়োরের বাচ্চাটাকে যখন টান দিয়ে বের করব, যে রক্তটা বের হবে উফ, একদম তাজা গরম প্রাণটা জুড়িয়ে যাবে রে কাঠমোল্লা।
দাদা এবার অবাক হয়ে তাকিয়ে আছে, তার মানে নাতবু গর্ভবতী, আর এই খবিশটা আমার বাড়ির পাশে থেকে সবার উপরে নজর রেখেছে। দাদা ক্ষিপ্ত হয়ে বলল, তোর সাহস তো কম না রে, আমার পরিবারের উপর নজর দিস তুই? সওদা করতে চেয়েছিলাম তোর সাথে, কিন্তু না, তোর সাথে আর সওদা করব না, তোকে আজ জবাই করব। এই বলে দাদা উঠে দরজা লাগিয়ে দিয়ে বসে মাটি হাতে নিয়ে দোয়া পড়তে থাকে, আর ছেলেটার দিকে ছিটিয়ে দিতে থাকে,
এই এই কাঠমোল্লা বন্ধ কর, বন্ধ কর তোর এইসব, ইস রে, গা জ্বলে যাচ্ছে রে, কাঠমোল্লা বন্ধ কর, নাইলে কিন্তু তোকেই মেরে ফেলবো।
দাদা তখন আরো বেশি করে মাটি ছিটিয়ে দিতে থাকে। চিন্তা সহ্য করতে না পেরে ছেলেটার শরীর ছেলে পালিয়ে যেতে চায়, কিন্তু তখনই দাদার সাথে থাকা জিনরা তাকে ধরে ফেলে।
এই চামচারা, ছাড় আমাকে, না হলে তোরা সবাই মরবি, ইফিত তোদের ছাড়বে না।
দাদার সাথে থাকা জিনেরা তখন ইফিতের বউকে ধরে নিচে ফেলে দেয়।
এই মোল্লা ছেড়ে দে, আমাকে ছাড়, নাহলে ইফিত তোকে ছাড়বে না, তোর বংশ নির্বংশ করে দেবে।
দাদা ওর কথায় কান না দিয়ে কুরআনের আয়াত পড়তে থাকে এবং এক পর্যায়ে ইফ্রিতের বউকে জবাই করে মেরে ফেলে। তারপর দাদা গোটা বাড়ি আবার বন্ধ করে দেয়। হুজুর, এখন কি সব ঠিক হয়ে গেছে?
এখনো পুরোপুরি ঠিক হয়নি, বাড়ি বন্ধ করে দিয়ে গেলাম, সমস্যা হলে আমাকে ডাকবেন। বেশি বেশি করে আমল করবেন, নামাজ পড়বেন, কুরআন শরীফ পড়বেন, আল্লাহর রহমতে খবিশটা আর কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ।
ঠিক আছে হুজুর, আপনি আমাদের বাঁচালেন।
আবার ভুল বললেন, আমি বাঁচানোর কেউ না, আল্লাহ তাআলা সহায় ছিলেন, তাই আমি এ কাজ করতে পেরেছি, কিন্তু কাজটা পুরোপুরি করতে পারিনি। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, আর সন্ধ্যার মধ্যেই সবাই বাড়িতে থাকবেন, আসি আমি এখন।
আচ্ছা হুজুর। দাদা বাড়িতে এসে আমাকে ডেকে পানি দিতে বললেন। আমি পানি নিয়ে দাদার ঘরে রেখে আসতে যাচ্ছিলাম, তখন দাদা বললেন,
নাতবউ দাঁড়াও,
কিছু বলবেন দাদা?
দাঁড়াও।
দাদা পানি খেয়ে বললেন, নাতবউ এখন থেকে সাবধানে থাকবা, সাবধানে চলাফেরা করবা, আর শরীর সবসময় বন্ধ রাখবা। কেন দাদা, কিছু হয়েছে?
না কিছু হয়নি, পরিবারে নতুন সদস্য আসছে, সাবধানে থাকবা।
নতুন সদস্য মানে কে আসছে দাদা আমাদের বাড়িতে?
তুমি মা হতে চলেছ নাতবউ।
কি যে বলেন না দাদা, লজ্জা পেয়ে আমি দাদার ঘর থেকে বের হয়ে আসতেই মাথা ঘুরে পড়ে যাই। যখন হুশ পাই তখন আমার স্বামী, মা আর আমার পাশে। মা মিটমিট করে হেসে বলল, বৌমা নতুন মেহমান আসছে আমাদের বাড়িতে, তুমি মা হতে চলেছ। আমি তখন লজ্জায় মাকে জড়িয়ে ধরি। পরক্ষণেই মনে পড়ে, দাদা কি করে জানলো যে আমি মা হতে চলেছি? দাদা কি ভবিষ্যৎ বলতে পারে নাকি? মা তখন চলে গেল। আমার স্বামী আমার পাশে বসে বলল, এখন থেকে সাবধানে থাকবা, বেশি ভারী কাজকাম করবা না, বুঝছ?
আচ্ছা।
তখন বুঝেছিলাম আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। পেটের মধ্যে সন্তান বড় হচ্ছে আর আমার স্বামী আমার কাম কাজ সব করে দেয়, কুয়ো থেকে পানি তুলে এনে দেয়। কুয়োর পাশে যাওয়া নিষেধ ছিল আমার। বাচ্চা হবার দেড় মাস আগে আমাকে আমার মা আব্বা এসে নিয়ে গেল। বাপের বাড়িতে আসলেও স্বামী প্রতিদিন এসে আমাকে দেখে যেত। বাপের বাড়িতে যাওয়ার কিছুদিন পর রাতে স্বপ্নে দেখি একটা লোক আমাকে ডাকছে। লোকটা সাদা পাঞ্জাবি পরে আছে এবং অনেক লম্বা। আমার দিকে একটা মিষ্টি বাড়িয়ে দিয়ে বলল,
সাহারা এই মিষ্টিটা খাও, অনেক স্বাদ, মিষ্টি খেলে তোমার বাচ্চা সুন্দর হবে।
আমি যখন হাত বাড়িয়ে মিষ্টিটা নিলাম, যখনই খেতে যাব তখন দাদার গলা পেলাম,
নাতবউ দাঁড়াও, খেও না, ওটা ফেলে দাও।
না সাহারা, তুমি ওটা খাও, তোমার বাচ্চা অনেক সুন্দর হবে।
না নাতবউ ফেলে দাও, খবিশটা তোমাকে ধোকা দিচ্ছে, এটা খেলে তোমার বাচ্চার ক্ষতি হবে।
দাদার কথা শুনে সাথে সাথে মিষ্টিটা ফেলে দিলাম। মিষ্টি ফেলে দেওয়ার পর দেখলাম ওটা মিষ্টি না, ওটা একটা মাংসের দলা আর তাতে পোকায় ভর্তি। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘরের মধ্যে তখন পচা একটা গন্ধ পেলাম। সাথে সাথে আমি দোয়া পরে শরীর বন্ধ করে নিলাম। তার কিছুক্ষণ পরই খুব সুন্দর একটা আতরের ঘ্রাণ পেলাম। চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। সকালে ঘুম ভাঙে আমার দাদার ডাকে,
নাতবউ নাতবউ।
আরে চাচা, আপনি এত সকালে?
আব্বা বললেন, নাতবউ কোথায়?
সাহারা তো ঘুমাচ্ছে চাচা, কোনো সমস্যা হয়েছে নাকি?
না না, সমস্যা হয়নি, নাতবউকে নিতে আসছি।
কিন্তু চাচা, আমরা তো চাচ্ছিলাম সাহারার বাচ্চা আমাদের বাড়িতেই হোক।
না, নাতবউ ওখানে থাকলে সমস্যা হতে পারে, তাই আমি তাকে নিতে এসেছি।
কিন্তু চাচা,
মা যাব আমি দাদার সাথে, আমার কেমন জানি ভয় লাগছে এখন। ব্যাগ পট্ট গুছিয়ে নাও নাতবউ।
আচ্ছা দাদা।
সকালে খেয়ে বের হয়ে আমি বেরিয়ে পড়ি সাথে দাদা। যেতে যেতে আমি দাদাকে জিজ্ঞেস করলাম,
দাদা রাতে কি যেন একটা স্বপ্নে দেখেছি জানেন?
জানি, জেনেই সকালে উঠে আসছি তোমাকে নিতে। এখানে থাকলে তোমার আর তোমার বাচ্চার ক্ষতি হবে।
আপনি কেমন করে জানলেন? আপনি কি আমার স্বপ্নে এসেছিলেন?
না আমি না, ওটা তোমার অন্য দাদা এসেছিল। তুমি ওর দেওয়া কিছু খাওনি তো?
না দাদা, খাইনি, আপনি বলার পর আমি ফেলে দিয়েছি।
শুনো নাতবউ, স্বপ্নে কেউ কিছু খেতে দিলে খাবে না।
ঠিক আছে দাদা।
জোহরের পর আমি আর দাদা বাড়ি আসলাম। আমাকে দেখে শাশুড়ি বলল,
কি বৌমা, তুমি আবার একা একা আসছো? তাও আবার এই অবস্থায়?
ছেলে জানলে তোমাকে আস্ত রাখবে না।
একা আসিনি, দাদা নিয়ে আসছে।
আব্বা, আপনি কখন গেলেন ওদের বাড়িতে?
ফজরের নামাজ পড়েই বের হয়েছিলাম।
কিন্তু আব্বা, বৌমার আব্বা আম্মা তো ওদের বাড়িতে বাচ্চা হওয়াতে চেয়েছিল।
ওদের বাড়িতে সমস্যা আছে, তাই নাতবউকে নিয়ে আসছি।
শুনো বৌমা, নাতবউকে চোখে চোখে রাখবা, ওর যেন কোনো ক্ষতি না হয়। নাতবউয়ের বাড়িতে সমস্যা আছে।
দাদাকে দেখলাম একটু বিচলিত হয়ে আছে। দাদা কুয়ো থেকে পানি তুলে ওযু করে ইবাদত ঘরে গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লেন। মা আমাকে নিয়ে ঘরে চলে গেলেন। আমি খাটে শুয়েছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে ঢুকে আমাকে দেখে অবাক হয়ে বলল,
তুমি কখন এলে?
আর তোমাকে না বলছি একা একা আসবা না?
একা একা আসছো কেন,
তাও আবার এই অবস্থায়?
আরে আমি একা আসিনি, তাহলে কার সাথে আসছো?
সকালে দাদা আমাদের বাড়িতে গিয়েছিল আমাকে নিতে।
কি বলো, দাদা তোমাকে নিতে গিয়েছিল?
হ্যাঁ, দাদা আমাকে নিয়ে আসছে।
আর জানো আজ রাতে কি স্বপ্ন দেখেছি?
কি দেখেছ?
আমি স্বপ্নে যা যা দেখেছি সব বললাম ওকে। সব শুনে ও আমার দিকে চেয়েছিল এক পলকে।
ভালো হয়েছে দাদা তোমাকে নিয়ে আসছে, এখন থেকে সাবধানে থাকবা, বাড়ির বাহিরে যাবা না।
ঠিক আছে, যাব না।
স্বামী ঘর থেকে বাহির হয়ে গেল, আমি ঘরে শুয়ে থাকলাম। এখানে আসার পর দেখছি দাদা ইবাদত ঘরে বেশি বেশি নামাজ পড়ে কুরআন পড়ে সবসময় ইবাদত ঘরেই থাকে। একদিন রাতে দাদার চিৎকারে ঘুম ভাঙে আমার। দাদা কার সাথে জানি রেগে রেগে কথা বলছে।
ইবাদত ঘরে দাদা ও তার জিন সঙ্গীদের কথোপকথন। আজিজকে খুঁজে পাচ্ছ না মানে কি? অনেকক্ষণ ধরেই আমরা ওকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। তোমরা এখনই আজিজকে খুঁজে আনো।
আচ্ছা আমরা দেখছি, তুমি মাথা ঠান্ডা করো নিজামুদ্দিন। তারা চলে গেল আজিজকে খুঁজতে। এদিকে দাদা ঘরে পাইচারি করছে। ঘন্টা দুয়েক পর আসি দাদার ঘরে।
কি ব্যাপার, আজিজ কোথায়?
একটা খারাপ খবর আছে নিজামুদ্দিন।
কি খারাপ খবর?
আমরা খবর পেয়েছি আজিজকে কেউ একজন বন্দি করে নিয়ে গেছে। সম্ভবত আজিজকে ইফরিত বন্দি করেছে।
কি বলো, তোমরা থাকতে আজিজকে ওই খবিশটা কিভাবে ধরতে পারে?
আমরা ওর সাথে ছিলাম না, ও একা ছিল, আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে জানোয়ারটা।
তোমরা যেভাবে পারো আজিজকে খুঁজে আনো।
নিজামুদ্দিন, আমরা জানি আজিজকে তুমি কতটা ভালোবাসো, ওকে তুমি নিজের ছেলের মতো দেখো। আমরা চেষ্টা করছি ওকে খোঁজার, তুমি চিন্তা করো না, আমরা ওকে খুঁজে বের করব।
ওর কিছু হবার আগেই ওকে খুঁজে বের করো।
যাচ্ছি আমরা। এই বলে ওরা চলে যায়। সকালে উঠে দেখলাম তখনও ইবাদত ঘরে আছেন। দেখে মনে হচ্ছিল সারা রাত ঘুমায়নি। আমি দাদার ঘরের দিকে এগিয়ে গিয়ে দাদাকে বললাম,
দাদা
ঘুমাননি রাতে?
না নাথবউ, ঘুমাইনি।
কেন দাদা, শরীর খারাপ নাকি? রাতে শুনলাম কার সাথে জানি রাগারাগি করলেন।
ও কিছু না নাথবউ, তোমার মাকে বলো আমাকে একটু পানি দিতে।
ঠিক আছে দাদা। আমি গিয়ে মাকে বললাম দাদাকে পানি দিতে। মা দাদাকে পানি দিল। সারাদিন দেখলাম দাদা ইবাদত ঘর থেকে বের হলো না, খেতেও আসেনি। আমার বিয়ের এতদিনে আজ দেখলাম দাদা আমাদের সাথে খেতে আসেনি। আব্বা দাদাকে ডাকতে গিয়েছিল, কিন্তু দাদা খাবে না বলে ডাকতে মানা করে দেয়। দিন গড়িয়ে রাত হয়ে গেছে, কিন্তু দাদা ঘর থেকে বের হয়নি, কিছু খায়ও নি। রাতে দাদা নামাজে দাঁড়ায় আর মোনাজাতে কান্না করছিলেন, ঠিক যেমন ছোট্ট শিশুরা তার বাবার কাছে বায়না ধরে, ঠিক তেমনি। গভীর রাতে দাদার জিন বন্ধুরা আসে। দাদা তখন আজিজকে খোঁজে। আজিজকে দেখতে না পেয়ে দাদা বলল,
আজিজ কোথায়?
সবাই নীরব হয়েছিল।
কি হলো, কিছু বলছো না কেন তোমরা? আজিজ কোথায়?
আমরা আজিজকে খুঁজে পাইনি নিজামুদ্দিন।
কি বলো তোমরা, আজিজের কিছু হলে আমি তাকে কি জবাব দেব?
আমরা একটা জায়গাও বাদ দেইনি নিজামুদ্দিন, কিন্তু কোথাও খুঁজে পাইনি আজিজকে।
খবিশটা কোথায় যে আজিজকে লুকিয়ে রেখেছে?
তোমরা যেভাবে পারো আজিজকে খুঁজে বের করো।
তুমি চিন্তা করো না নিজামুদ্দিন, আমরা যেভাবে হোক খুঁজে বের করব।
এই বলে দাদার জিন বন্ধুরা চলে যায় আজিজকে খুঁজতে। আজিজ দাদার সাথে থাকা সব থেকে ছোট জিন। দাদা আজিজকে খুব ভালোবাসে, তাই তার জন্য এত চিন্তা হচ্ছে তার। দুদিন হয়ে যায় কিন্তু আজিজকে খুঁজে পায় না তারা। সেদিন রাতে বাড়ির বাহিরে অনেক ঝড় বাতাস শুরু হয়। মনে হচ্ছিল সবকিছু এখনই উড়িয়ে নিয়ে যাবে। দাদা চিৎকার করে বলে দিয়েছিল আমরা কেউ যেন ঘর থেকে বের না হই। দাদা ব্যাপারটা বুঝতে পেরেছিল, কেউ একজন এসেছে বাহিরে বাহিরে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারছে না। দাদা যখন বের হয় তখন বাহির থেকে কেউ একজন বলে,
এই কাঠমোল্লা, তোর কলিজায় এত ভয়, এই সাহস নিয়ে তুই আমার সাথে লাগতে এসেছিস?
কে তুই আর এখানে এসেছিস কেন?
কি রে কাঠমোল্লা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি ইফরিত, তোর জম।
ও তুই খবিশের বাচ্চা, আজিজ কোথায়?
কাঠমোল্লা, তোরা অনেক বড় ভুল করে ফেলেছিস। প্রথমে তো আমার সন্তানদের যারা মেরেছিস তাদের আর আমার মাঝখানে এসে, আর দ্বিতীয় আমার স্ত্রী ইসরিতকে হত্যা করে। এখন তো শুধু একজনকে ধরেছিলি কাঠমোল্লা, সবগুলোকে যদি না মারতে পারি আমার নাম ইফরিত না।
খবিশের বাচ্চা, আজিজ কোথায়? যদি আজিজের কিছু হয় তুই বাঁচতে পারবি না।
আজিজ, আজিজ, ছেলেটা এখনো জীবিত আছে, কিন্তু আর কতক্ষণ থাকবে কে জানে।
খবিশের বাচ্চা, যদি আজিজের কিছু হয় তাহলে মনে রাখি সেই দিনই তোর শেষ দিন হবে।
আজিজকে জীবিত দেখতে চাইলে মনস্থলে আসিস, আর হ্যাঁ, তোর চামচাদের আবার নিয়ে আসিস না, একা আসবি। আর যদি তোর চামচাদের নিয়ে আসিস তাহলে বুঝতেই পারছিস কি হবে।
এই বলে ইফরিত চলে যায়। দাদা তার ইবাদত ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। খবিশটার হাতে আজিজ বন্দি আছে। না জানি খবিশটা আজিজকে কত কষ্ট দিচ্ছে। এই ভেবেই দাদা আরো ডুকরে ডুকরে কান্না করে। ফজরের আগে আগে দাদার জিন বন্ধুরা আসে। দাদা তাদের বলে, ইফরিত এসেছিল আর আজিজ ইফরিতের কাছেই বন্দি আছে। না জানি খবিশটা আমার ছেলেটাকে কত কষ্ট দিচ্ছে। এই বলেই দাদা কান্নায় ভেঙে পড়ে। কি বলো নিজামুদ্দিন, কখন এসেছিল? আমাদের ডাকুনি কেন তুমি? আজিজকে কোথায় রেখেছে বলেছে?
হ্যাঁ, মনস্থলিতে যেতে বলেছে আমাকে একা। না নিজামুদ্দিন, তোমাকে একা যেতে হবে না, আমরা এখনই গিয়ে আজিজকে মুক্ত করে আনছি। না, তোমরা কেউ যাবে না ওখানে, তোমরা ওখানে গেলে ওরা আজিজকে মেরে ফেলবে, আমাকে একাই যেতে হবে ওখানে। তুমি বুঝতে পারছো নিজামুদ্দিন তুমি কি বলছ? ওটা ওর আস্তানা, আমরা তোমাকে ওখানে একা কখনোই যেতে দেব না, আমাকে ওখানে যেতেই হবে, তা না হলে ইফরিত আজিজকে মেরে ফেলবে। নিজামুদ্দিন, তুমি ভাবছো একবারও, তুমি ওর আস্তানায় একা গেলে কি হবে? তোমার বড় বিপদ হতে পারে, আমি পরোয়া করি না, আজিজ যেভাবে হোক আজিজকে আমার বাঁচাতে হবে। না নিজামুদ্দিন, তুমি একা যাবে না, আমরাও তোমার সাথে যাব। এবার দাদা ধমক দিয়েই বলল, তোমরা বুঝছো না কেন? তোমরা গেলে আজিজকে মেরে ফেলবে ইফরিত, আমাকে একাই যেতে হবে। ঠিক আছে, একাই যাও, কিন্তু আমরা দূর থেকে তোমার উপর নজর রাখব, তোমার উপর বিপদ আসলে আমরা চলে আসব তোমার কাছে। ঠিক আছে। ফজরের আজান দেয়। দাদা ফজরের নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কান্না করে। জোহরের আগ মুহূর্ত পর্যন্ত দাদা ইবাদত ঘরেই ছিল। জোহরের আজানের আগে দাদা বের হয়ে যায় বাহিরে, বাড়ি ফেরে বড়ই পাতা নিয়ে। বড়ই পাতা মাকে দিয়ে বলে, বৌমা, বড়ই পাতা দিয়ে পানি গরম করে রাখো। কেন আব্বা, বড়ই পাতার গরম পানি দিয়ে কি করবেন? করে রাখো। দাদা কিছু না বলে আবার ইবাদত ঘরে গিয়ে নামাজের স্থানে বসে পড়ে। এর মধ্যে মা দাদাকে বলে, আব্বা পানি গরম হয়ে গেছে। ঠিক আছে বৌমা। দাদা বের হয়ে গরম পানি নিয়ে কুয়োর পাশে গেলেন। কুয়ো থেকে গোসল করার পানি উঠিয়ে নিয়ে সেই পানিতে গরম পানি মিশিয়ে নিয়ে গোসল করলেন। জোহরের নামাজ শেষ করে সবাই একসাথে খেতে বসলাম। খেতে বসে দাদার মনটা অনেক ভার দেখলাম আমরা। তখন আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন আপনাকে? কিছু না না বউ, খাওয়া শেষ করে সবাই একটু আমার ঘরে এসো। ঠিক আছে আব্বা। দাদা আমাদের আগেই খাওয়া শেষ করে তার ঘরে চলে গেলেন। আমরাও খাওয়া শেষ করে দাদার ঘরে গেলাম। দাদা তখন বললেন, আজ আমি একটা কাজে যাব, জানি না বেঁচে ফিরতে পারবো কিনা। কি বলেন দাদা এইসব? হ্যাঁ, আমার এক ছেলে বড় বিপদে আছে, তাকে বাঁচাতে আমাকে যেতেই হবে। আল্লাহর কাছে দোয়া করো আমি যেন তাকে বাঁচাতে পারি। আব্বা এমন কথা কেন বলেন? আপনার বিপদ হবে জেনেও সেখানে কেন যাচ্ছেন আপনি? এতদিন সে আমাকে সাহায্য করেছে, আর আজ সে যখন বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব। কিন্তু আব্বা, তোমরা কিছু চিন্তা করো না, আমি মারা গেলে তোমাদের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমি করে রেখেছি। এমন কথা বলবেন না দাদা, আপনার কিছুই হবে না, আমরা আপনার সাথে যাব। না, আমার সাথে কাউকে যেতে হবে না, আমি যখন থাকব না তোমরা নামাজ পড়া বাদ দিবে না, কেউ সব সময় সৎ পথে চলবে, সব সময় আল্লাহর ইবাদত করবে। ঠিক আছে আব্বা। আর নাতবৌ? হ্যাঁ দাদা বলুন। তুমি যখন এ বাড়িতে নতুন এসেছিলে মনে আছে তোমার? জি দাদা, সব সময় আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, পর্দায় থাকব সব সময়, স্বামীর কথার অবাধ্য হব না কখনো, বড়দের সম্মান দিয়ে চলব। মাশাআল্লাহ। আর একটা কথা, সবসময় নিজেদের শরীর বন্ধ করে রাখবে। ঠিক আছে দাদা। আচ্ছা তোমরা যাও, আমি এখন কোরআন শরীফ পড়ব। আমরা সবাই চলে আসলাম। দাদা কোরআন শরীফ নিয়ে বসলেন। সারাদিন পেরিয়ে এশার নামাজের পর দাদা আমাদের বলে বাড়ি থেকে বের হয়ে গেলেন। দাদার সাথে তার জিন বন্ধুরাও আছে। হাঁটতে হাঁটতে দাদা মনস্থলীর কাছে চলে আসে। দূর থেকে দাদা দেখতে পায় মনস্থলীর শুরু যেখান থেকে সেখানে 5-60 কুকুর দাঁড়িয়ে আছে। দাদা বুঝে যায় এগুলো সাধারণ কোনো কুকুর না। দাদা তখন দাঁড়িয়ে তার জিন বন্ধুদের বললেন, তোমরা এখানেই থাকো, আমি এখান থেকে একাই যাব। ঠিক আছে, কিন্তু বিপদ দেখলে আমরা কিন্তু এখানে থাকব না। ঠিক আছে। দাদা তখন একাই মনস্থলীতে ঢুকবে। ঠিক তার আগেই নিজের শরীর বন্ধ করে নিলেন। মনস্থলীর সীমানায় পা রাখতেই কুকুরগুলো দাদার আগে পিছনে দাঁড়িয়ে গেল আর জোরে জোরে গর্জে উঠল। তারপর কুকুরগুলো হাঁটা শুরু করে দেয়। দাদা বুঝে যায় কুকুরগুলো তাকে নিয়ে যাচ্ছে ইফ্রিতের কাছে। হাঁটতে হাঁটতে দাদা একটা ফাঁকা মাঠে এসে দাঁড়ায়। সেখানে দাদা গিয়ে আটকে উঠে। মাঠ ভর্তি অসংখ্য জিন আর কুকুর। দাদা মাঠে ঢোকা মাত্র সবগুলো একসাথে গর্জে ওঠে। এদের সবার সামনে দেখলো ইফ্রিত একটা সিংহাসনে বসে আছে। কুকুরগুলো আবার হাঁটতে শুরু করে। তখন সবাই রাস্তা ফাঁকা করে দিচ্ছিল। সামনে গিয়ে দেখে ইফ্রিত আজিজকে শিকল দিয়ে বেঁধে রেখেছে আর তার দুপাশে দুজন হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। আজিজের সাদা পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে গেছে। তখন দাদা বলল, দাদা কি বলল প্রিয় শ্রোতা জানার জন্য আর অল্প কিছু দিনের অপেক্ষা। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইফ্রিতের তৃতীয় পর্ব নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন। তো প্রিয় শ্রোতা, আজ আপনি শুনলেন ইফ্রিতের দ্বিতীয় পর্ব। প্রি ইসলামিক আরব ফোকলোরে ইফ্রিত নিয়ে তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। এর একটা বড় কারণ হতে পারে ইফ্রিত জিন জাতির কোনো অংশের নির্দিষ্ট নাম নয়, হতে পারে এটি একটি টার্ম। পবিত্র কুরআনে মাত্র একবারই এই নামটি এসেছে, তাও আবার সকল মুফাসসিরগণ এই নামটি ব্যবহার করেননি। সূরা আন-নামল এর 39 নম্বর আয়াতে বলা হয়েছে একজন বিদ্রোহী জিনের কথা। কিছু মুফাসসির এই বিদ্রোহী জিনকে ইফ্রিত নামে উল্লেখ করেছেন। ইফ্রিত শব্দের বিভিন্ন অর্থ হয়, তার মধ্যে বিদ্রোহী, বিদ্বেষপূর্ণ, শক্তিশালী, দীর্ঘকায় ও বলিষ্ঠ ইত্যাদি। তো শ্রোতা, ইফ্রিতের তৃতীয় পর্ব নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হাজির হব আমরা। আর দেরি না করে চলুন শুনে আসা যাক আমাদের আজকের পরবর্তী গল্প। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ভূত গল্পের শুধুমাত্র স্বাধীন মিউজিকে।